আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এবং আপনি এই মুহূর্তে জাগো এফএম 94.4 এর সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সরাসরি আপনি 94.4 যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হয়ে গেছেন ইনফ্যাক্ট। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভূত স্টুডিও। এবং ক্যামেরার ওপাশে কিন্তু নির্ঝর্দা এবং আমি অপূর্ব, এবং আমরা কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড, একটা চমৎকার এপিসোড করতে যাচ্ছি। চমৎকার এপিসোডটা শুরু করবার আগে ছোট্ট দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পুরো আয়োজন জুড়ে কিন্তু আপনাকে একটু পরপর রিকল আমরা করাবো যে কিভাবে আপনি পরের পর্বে এই স্টুডিওতে আসবেন। আপনার যদি প্যারানর্মাল ঘটনা থেকে থাকে বা ভৌতিক ঘটনা থেকে থাকে, এই ব্যাপার স্যাপারগুলো যদি আপনি সরাসরি স্টুডিওতে এসে বলতে চান। বিগত বিভিন্ন সপ্তাহে প্রচুর বন্ধু আমাদের এখানে এসছেন, কেউ গোপালগঞ্জ থেকে, কেউ যদি বলি যে খুলনা থেকে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ নোয়াখালী থেকে, কেউ ঢাকার বিভিন্ন জায়গা, যদি বলি যে যাত্রাবাড়ি, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা, এই সকল জায়গাগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু এসে গেছেন। তো আমাদের বিশ্বাস, যারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা ফলো করেন তাদের কাছেও বেশ কিছু স্টোরি থাকে। সো ফার্স্ট অফ অল যেটা বলবো, যদি আপনার এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে, মিনিমাম দুইয়ের অধিক তিনটে ঘটনা ন্যূনতম যদি থেকে থাকে, তাহলে আপনি নেক্সট এপিসোড এখানে আসতে পারেন। খুবই সহজ একটা ব্যাপার। যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান, সিম্পলি যেটা করবেন, মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। যেহেতু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, খুব একটা ভূমিকা করব না, বাট তার আগে একটা ছোট্ট বিষয়, মানে আরও একটা ছোট ব্যাপার, বা একটা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা কিনা আমি জানি না। আমার এক রিলেটিভের সঙ্গে সেদিন কথা বলছিলাম, তিনি বেশ কিছুদিন আগে কুষ্টিয়া গিয়েছিলেন কোনো একটা পারিবারিক কারণে, এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ট্রেনে কাটা পড়া একটা শিশুকে সে রেস্কিউ করে। রেস্কিউ করে যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দায়িত্বরত চিকিৎসক যারা ছিলেন সেই শিশুটিকে মৃত ঘোষণা করেন। তারপর থেকে ঘটনাটা বলছি প্রায় 7 থেকে 8 মাস কিংবা 10 মাস আগের ঘটনা, এবং তারপর থেকেই আমার সেই রিলেটিভ সেই বাচ্চাকে বিভিন্ন জায়গায় দেখতে পান। ধরে নিন তিনি কোনো একটা টি স্টলে চা খাচ্ছেন, ঠিক রাস্তার ওপাশে দেখছেন একটা শিশু বসে আছে, বসে বসে কান্না করছে, এবং সেই শিশুটাই। এখন এই ব্যাপারটা কি আসলে হ্যালোসিনেশন, নাকি আসলে সেই শিশুটা কিছু একটা বলতে চায়, মানে আদৌ ব্যাপারটা কি? একটা যদি বলি যে দোদুল্যমান সিচুয়েশনের ভেতরে আমার সেই রিলেটিভ কিন্তু এখন অবধি রয়েছে, এবং প্রায় সময় কিন্তু সেই শিশুটাকে তিনি দেখতে পান, যে শিশুটাকে তিনি রেলে কাটা পড়ার পর রেস্কিউ করেছিলেন, এবং ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত এবং ভুতুরে খানিকটা। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে, সিম্পলি আপনি এখানে আসতে পারেন। তার জন্য রেজিস্ট্রেশনের নিয়মটা একটু আগে বলেছি, আবারও বলবো, বাট তার আগে বলছি অপূর্বর সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই ব্রায়ান পটাটা। তবে চলুন শুরু করা যাক আজকের ভূত স্টুডিও। প্রথম যিনি অতিথি রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হব। সালাম আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়া, কি নাম আপনার এবং কোথা থেকে এসছেন?
আমার নাম তানভীর হাসান, আমি এসেছি খিলক্ষেত।
নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, কেউ এই যে বিভিন্ন টেলকোগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট যারা, তারা আবার কখনো কখনো দেখবেন আমাদের বিভিন্ন বাহিনী, যে সকল ভাই রয়েছে, পুলিশ বলি, আনসার বলি, সেনাবাহিনী বলি, র্যাব বলি, এই বাহিনীর বিভিন্ন ভাই ও বোনেরা, চিকিৎসক যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, গ্র্যান্ড স্যালুট সেই মানুষগুলোকে যারা নিয়মিতভাবে আমাদেরকে এই সময়গুলোতে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি আমাদেরকে এই মুহূর্তে কোথাও না কোথাও শুনছেন। স্টুডেন্ট ভাই ও বোনেরা, যেটা বলবো, প্লিজ আজকের এপিসোডটা মিস করো না, বিকজ আজকের এপিসোডটা হতে যাচ্ছে খুবই বেশি ইন্টারেস্টিং। সো তানভীর ভাই, প্রথম কোন ঘটনাটা শুনবো আমরা?
প্রথম যে ঘটনাটা বলবো, এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা।
চলুন শুরু করা যাক।
তো ফার্স্ট অফ অল, এই ঘটনাটা ঘটেছিল আমার ম্যারেজ লাইফে। আমি যখন প্রথম যখন ম্যারেজের ডেটা আসে, ওই দিনই আমার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা আমি বলবো যে ঈদের পরের দিন ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ আমার ম্যারেজের ডেটা ছিল ঈদের পরের দিন, অর্থাৎ প্রিভিয়াস যে ইয়ার গিয়েছে, অর্থাৎ সেখানে ঈদের পরদিন ছিল আমার ঘটনাটা আমার ম্যারেজ ডে ছিল, ঈদের পর দিন, কোরবানির ঈদের পর দিন। তো বিষয়টা হচ্ছে, আমি যখন অফিস শেষ করে এখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তো যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। তো জাস্ট সেদিন আমার গায়ে হলুদ ছিল, সব কিছুই স্বাভাবিক চলছিল, তো হাতে মেহেদি লাগাইছিলাম। তো এরপরে যখন রাত 12টার দিকে আমি মেহেদিটা হাত থেকে পরিষ্কার করার জন্য চাপ কলে যাই, তো এরপরে হাতটা ধুয়ে এসে যখন আমি শুয়ে পড়ি, তো আমাদের বাড়ির লোকেশনটা এরকম ছিল যে বাড়িটা হচ্ছে নতুন একটা বাড়ি তৈরি করা হয়েছিল বিল্ডিং, তো এটা ওইখান পিছনে একটা তালগাছ ছিল, তো তালগাছটা ওটা কেটেই ওখানে নতুন একটা ভবন নির্মাণ করা হয়। তো ওটাই ছিল ফার্স্ট টাইম আমার জন্য এখানে প্রথম থাকা ওই রাত্রে। তো আমার সাথে, যেহেতু ম্যারেজের আগের দিন, আমার সাথে আমার বড় ভাইয়া ঘুমিয়েছিলেন, তো তিনি হচ্ছেন কোরআনের হাফেজ, তো তিনি যখন রাত্রে আমার সাথে থাকেন, তো রুমটা ছিল একটু অন্ধকার, ঘুটঘুটে একটু অন্ধকার, তো আলো খুব কম ছিল। তো হচ্ছে এরপরে যখন রাত 3টার দিকে আমার কাছে ফিল হচ্ছিল এরকম যে আমি শূন্যে ভাসছি, এরকম একটা ফিল হচ্ছিল আমার। তো আমি আমার মুখ দিয়ে কিছু অদ্ভুত কিছু সাউন্ড বের হতে থাকে, একটা গোঙানি জাতীয় একটা সাউন্ড বের হতে থাকে। তো আমার ভাইয়া যেহেতু এই বিষয়ে সম্পর্কিত একটু ধারণা রাখেন, ভাইয়া অনেক কিছু জানেন, তো হচ্ছে ভাইয়া সাথে সাথে ওই অবস্থায় আমার হাতটা ধরে ফেলে। তো হাতটা ধরে ফেলার পরে আমার ভেতর থেকে মনে হচ্ছিল যে অনেকগুলো মানুষের চিৎকার, প্রায় পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 8 থেকে 10 জন মানুষের চিৎকার মনে হচ্ছিল ভেসে আসছে, আর এত সাউন্ডটা এত তীব্র ছিল যে আমাদের বাড়ির আশপাশ থেকে প্রায় 3 থেকে 4 বাড়ি বা তারও বেশি এরকম সাউন্ডগুলো ভেসে আসছিল। তো একসাথে এত মানুষের শব্দ শুনে বাইরের সবাই মনে করেছিল হয়তো কোথাও মারামারি হচ্ছে বা কোথাও ই হচ্ছে, তো তাদের হাতে যে ঢাল সরকি বা যেটাই হোক না কেন সেগুলো নিয়ে তারা ছুটে আসে আমাদের বাড়ির দিকে। তো এসে দেখে যে জাস্ট সবকিছু স্বাভাবিক। তো ভিতর থেকে তখন ভাইয়ার যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে সে আমার হাতটা ধরেই দোয়া পড়া শুরু করে, তো সুরা জিন বা অন্য জাতীয় যে সুরাগুলো রয়েছে সেগুলো পড়া শুরু করে। তো এরপরে হচ্ছে জাস্ট ভিতর থেকে যখন চিৎকারটা আসে, তো চিৎকারটা আসার পরে তো ভাইয়ার মুখটা বাঁকা হতে থাকে, প্রথম দিকে বাঁকা হতে থাকে, তো ভাইয়া পড়তেও পারছিল না এমন অবস্থা, তো সিচুয়েশনটা খুব কঠিন ছিল। তো জাস্ট তারপরও ভাইয়া অনেক কষ্টে সুরা শেষ করে, শেষ করার পরে এরপরে জাস্ট সব কিছু স্বাভাবিক হয়ে আসে। তো এরপরে হচ্ছে আশপাশের লোকজন যখন আসে তখন সবাই একটু স্বাভাবিক হয়েছিল, যে কেউ বুঝতে পারছিল না যে কী হচ্ছিল। তো ভাইয়ার মুখের দিকে আমি তাকাই আছি, ভাইয়া আমার দিকে তাকাই আছে। তো বিষয়টা ছিল এরকম যে কেউ কিছু কোনো কথা বলতে পারছিলাম না। তো এর কিছুক্ষণ পরেই আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়েছে। তো বিষয়টা, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারলে ভালো হতো, আমার জন্য ভালো হতো, তো আসলে এটা একটা পরবর্তীতে একটা ট্র্যাজেডিতে চলে যায়। তো বিষয়টা হচ্ছে যে এরপর যখন আমি পরদিন ম্যারেজটা যখন শেষ করি, পুরো দিনটাই ছিলাম আনমনা, একটু কেমন অন্যরকম ছিলাম দিনটা। তো সন্ধ্যার পরে আমাকে সবাই বলা হয়েছিল, বলেছিল যে আমি যেন বাড়ির বাহিরে যেন না যাই। তারপরও কোনো একটা অদ্ভুত একটা কারণে আমাদের বাড়ি থেকে আমি বাজারের উদ্দেশ্যে রওনা হই সন্ধ্যার পরে। তো কোনো একটা প্রয়োজন ছিল আমার, সে অনুযায়ী আমি সেখানে গিয়েছিলাম। তো আমি পায়চালা সাইকেল নিয়ে আমি যাচ্ছিলাম। তো যাওয়ার পরে, তো যেতে যেতে হচ্ছে আমাদের বাড়ির পাশে আবার একটা গোরস্থান পড়ে, তো গোরস্থান পাশ দিয়ে যেতে হয়। হঠাৎ করে দেখলাম কালো একটা বিড়াল আমার সাইকেলের সামনে দিয়ে এপাশ থেকে ওপাশ চলে গেল। তো আমি স্বাভাবিকভাবে ঘটনাটা নিয়েছিলাম, কিন্তু এরপরে দেখলাম যে হচ্ছে বিড়ালটা কোথায় যেন আমার সাইকেলের পাশ দিয়ে চলছে। তো আমার সাইকেলের যে স্পিড ওরও ঠিক সেই স্পিডই ছিল, এতটুকু ও ক্লান্ত হয়নি যে আমি যত দূর পর্যন্ত গিয়েছি ও তত দূর পর্যন্ত আমার সাথে সমান গতিতেই চলেছে। কিন্তু বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। তো প্রায় 1 কিলোমিটার মতো আমার সাথে ছিল। তো এরপরে হচ্ছে আমি বাড়িতে এসে যখন ঘটনাটা সবার কাছে বলি, একটু বকাবকি করলো আমাকে, তো জাস্ট বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম। তো এরপরের ঘটনাগুলো, কিছু কিছু ঘটনা ঘটতে থাকে এরপর আমাদের সাথে। তো বিষয়টা হচ্ছে যে ঘটনাটা যখন ঘটতে থাকে, যেমন আমরা ঢাকায় যখন বাসা নেই, নতুন ফ্ল্যাট নেই, তো একদিন আমার ওয়াইফ ছিল না, তো আমি একাই ছিলাম, নতুন বাসা নিয়েছি যেহেতু। তো এরপরে আমার ওয়াইফ আসার কিছুদিন পূর্বে আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম, অফিস শেষ করে আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমি জাস্ট ঘুমাই পড়ি। তো রাত তিনটার দিকে হঠাৎ করে দেখি আমার ঠিক, আমি ফ্লোরিং করতাম, তখনও কোনো কিছু কেনা হয়নি ফার্নিচার, তখন ফ্লোরিং করতাম, তো আমার ঠিক মানে বুকের ডান পাশে মনে হচ্ছিল কালো কিছু একটা। তো আমি কথা বলতে পারছিলাম না, আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তো দেখি আমার পাশে একটা বিড়াল, মানে কালো ঠিক বিড়াল, যেদিন প্রথম যেদিন দেখেছিলাম বিয়ের পরের দিন যেদিন আমি গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে, সেই বিড়ালের মতোই সেম ওই রকম কালো কুচকুচে একটা বিড়াল আমার ঠিক বুকের ডান পাশে শুয়ে আছে, বসে আছে আমার দিক তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে। তো আমি প্রচণ্ড একটা চিৎকার দিই, তো বিড়ালটা জাস্ট জানলার উপর থেকে একটা লাফ দিল। তো বিষয়টা ছিল এরকম যে পাঁচতলার উপর থেকে একটা বিড়াল লাফ দেওয়াটা একটা স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিক ছিল আমার কাছে যেটা মনে হয়, কিন্তু কারণ অত উপর থেকে লাফ দিলে একটা বিড়াল বাঁচবে না। তো জাস্ট এরপরে আমার ওয়াইফ আসে এর ঘটনা শোনার পরে, তো ওয়াইফের সাথে কয়েকদিন ভালোই চলছিল, দিন কাটছিল। তো এরপরে হচ্ছে যখন ঘটনাটা, মেইন ঘটনাটা শুরু হয় এরপরেই, যখন একদিন আমি অফিস থেকে অফিসে ছিলাম, তখন আমার ওয়াইফ বলছিল তাকে হচ্ছে কি যেন প্রচণ্ড ধাক্কা দিয়েছে, সে ধাক্কা দেওয়ার পরে সে পড়ে যায়, সে ওয়াশরুমে যখন যাচ্ছিল তখন তাকে কেউ একজন প্রচণ্ড একটা ধাক্কা দেয় এবং সে পড়ে যায় সেখানে, এবং এরপর থেকে তার কোমরে প্রচণ্ড একটা ব্যথা অনুভূত হয়। তো এই ধাক্কা মানে বিষয়টা ছিল এরকম যে মাঝে মধ্যে সেখানে একটা অর্থাৎ বোটকা দুর্গন্ধ পাওয়া যেত, দরজা জানলা বন্ধ থাকলেও বাইরে থেকে মনে হচ্ছে বিশ্রী একটা গন্ধ আসতো। তো এই জিনিসগুলো খুব অস্বাভাবিক লাগতো। তো একদিন সেই তীব্র গন্ধটা সে সহ্য করতে না পেরে সে বমি করে দেয় এবং বমি করার জন্য সে ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে এরপরে তাকে মনে হলো যে পিছন থেকে কেউ একজন ধাক্কা দেয় এবং সে ফ্লোরের উপর পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সে প্রচণ্ড কোমরে ব্যথা পায়। তো এরপরে কিছু ঘটনা আমাদের সাথে ঘটে, যেমন হচ্ছে মনে হচ্ছিল যে আমাদের পাশ দিয়ে ছায়া, কোনো একটা ছায়া চলে যাচ্ছিল দ্রুত গতিতে, তো বিষয়গুলো এরকম ফিল হয়। তো এর মাঝে একদিন আমি অফিস থেকে যখন বাসায় ফিরি, তো আমার ওয়াইফ হচ্ছে আমাকে কল করেছিল যে আজকে প্রচণ্ড অবস্থা খারাপ, আমি থাকতে পারছি না, আমার প্রচণ্ড কোমরে ব্যথা করছে। তো আমি জাস্ট তাড়াতাড়ি ওদিন চলে আসি এবং ওকে ফরিদপুর শিফট করাই। তো শিফট করানোর পরে, এরপরে ওকে যখন বাড়িতে নেই, তো বাড়িতে নেওয়া যাওয়ার পরে ও হচ্ছে প্রথমে খিচুনি দেয় একটা, দেওয়ার পরে এরপরে ও সেন্সলেস হয়। তো কিছুক্ষণ পরে ওর চোখ মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে চোখ মুখে হচ্ছে প্রচণ্ড একটা ভয়ানক একটা দৃষ্টি, অর্থাৎ কারণ চোখগুলো লাল হয়ে যায়। আর এরপরে হচ্ছে ও হচ্ছে পা দোলাতে থাকে, পা দোলাতে বলতে হচ্ছে একটা হয়তো খারাপ কিছু যখন একটা গাছের উপর বসে যেমন যেভাবে পাটা দোলায়, যে ঠিক সেভাবেই করে পাটা দোলাচ্ছিল। তো জাস্ট কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা, তো আমি ওর পাশে বসে কোরআন তেলাওয়াত করি, সুরা পড়ি, এরপরে হচ্ছে আয়াতুল কুরসি পড়ে ওকে ফু দেই, তো কোনোতেই কোনো কাজ হচ্ছিল না। তো বাড়ির পাশে এক ফকির ছিল, তো উনি অনেক কিছু জানতো, তো ওনাকে হচ্ছে ডাকা হয়। তো উনি আসার সাথেই তো উনি হচ্ছে আমার ওয়াইফের হাতটা ধরে বসে, বাম হাতটা চেপে ধরে খুব জোরে। তো ভাইয়া চেপে ধরার সাথে সাথেই ও হচ্ছে বমি করে দেয়, অর্থাৎ কয়েকবার রক্ত বমি করে, অর্থাৎ ওর মধ্যে থেকে অনেকবার বমি করে দেয়। তো বমি করে দেওয়ার পরে ওকে বলা হয় যে তুমি কোত্থেকে এসেছো, তুমি চলে যাও। তো বলছে যে না, আমি ওর যেদিন ম্যারেজ হয় ম্যারেজ থেকেই ওর সাথেই আমি আছি, আর আমি এখান থেকে যাব না, ওকে না নিয়ে আমি যাব না। তো হচ্ছে ও বারবার বলছিল যে ওদের বাড়ির পাশে একটা নদী ছিল, যে নদীর ওপারে ও চলে যাবে। তো এরপর জাস্ট ওকে স্বাভাবিকভাবে ধরে রাখতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ পরে ওর মুখে পানি ছিটানো হয়, এরপরে যখন তেল ছিটানো হয়, তারপর ধীরে ধীরে বিষয়টা স্বাভাবিক হয়। তো হচ্ছে এরপরে যখন ও হচ্ছে এরপরের ঘটনাগুলো ওর সাথে, আর কিছু কিছু ঘটনা ঘটতে থাকে এরপরে ওর সাথে। তো যেগুলো হচ্ছে, যেমন আমি একদিন ওয়াইফের সাথে একটু সম্পর্কের একটু টানাপোড়ান চলছিল, তো একদিন ওয়াশরুমে যায়। তো যাওয়ার পরে ও একাই চলে যায়, তো রাত 12:30 দিকে। তো আমি বিষয়গুলো একটু ধরতে পারছিলাম না যে ও একা চলে গেল কেন। তো জাস্ট আমি ওর পিছু পিছু নেই। তো আমি একটু পরে বের হই। তো আসার পরে দেখা যায় যে বাথরুমের যে লাইটগুলো সেগুলো মানে অটো জ্বলতেছে নিপতেছে, মানে এরকম একটা অবস্থা। মানে বাথরুমের যে লাইটের যে সমস্যা, এ ধরনের কোনো কিছু আগে পরে ঘটে নাই, কিন্তু ওই দিনই মানে সমস্যাগুলো তৈরি হচ্ছিল। তো এরপরে জাস্ট আমি যাই, এরপরে জাস্ট সব কিছু স্বাভাবিক। তো ও ফিল করছিল যে আমি মনে হয় লাইটে জ্বলাই নিপতেছি, বা ও মনে করছে আমি ওর সাথে দুষ্টুমি করছি এরকম কিছু। তো জাস্ট বের হয়ে আসে, তো জাস্ট আমাকে বলে যে এরকম ঘটনা ঘটছে, তুমি কি দুষ্টুমি করছো কিনা। আমি বলি যে না, আমি এ ধরনের কোনো কিছুই করিনি, আমি তুমি যখন আসছিলা তোমার পিস পিছে আসছি, এরপরে দেখি যে এরকম ঘটনা। তো ভাইয়া এরপরে হচ্ছে জাস্ট এখনও ট্রিটমেন্ট চলছে, আর ওকে নেক্সট উইকে আমরা হচ্ছে জিন হাজির করার কথা আছে। তো আমরা হচ্ছে নেক্সট উইকে জিন হাজির করবো, এখনও ট্রিটমেন্ট চলছে ভাইয়া।
অলরাইট, এবং এটাই আপনার প্রথম ঘটনা ছিল? এনিওয়েজ, বেশ অদ্ভুত এবং ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং এই ধরনের ঘটনাগুলোই আমরা চেষ্টা করি ভূত স্টুডিওতে আপনাদের জন্য প্রেজেন্ট করার জন্য বা নিয়ে আসার জন্য। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা হচ্ছে মৌসুম জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে দীপ্ত, থ্যাংক ইউ সো মাচ। এনাম বলছেন তিনি জয়েন করেছেন আমাদের সাথে। কাদের আছেন আমাদের সাথে এই মুহূর্তে মুন্সীগঞ্জ থেকে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে নিশাত, নিতাইদা জয়েন করেছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, মিরপুর থেকে তিনি যুক্ত রয়েছেন। রাইট, এবং অনেকেরই যেটা যদি বলি যে টেক্সট থাকে বা রিকোয়েস্ট থাকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা, প্রচুর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমরা গত প্রায় দুটো এপিসোডে শুনেছি, এবং ব্ল্যাক ম্যাজিকের কত ধরনের ঘটনা হয় সেটা আমরা লাস্ট দুটো এপিসোডে আই হোপ আপনি এনজয় করেছেন। সো একটু টেস্ট চেঞ্জ হোক, আশা করি খুব একটা মন্দ লাগবে না আজকের বাকি গল্পগুলো। এনিওয়েজ, আমরা তানভীর ভাইয়ের কাছে আবারও যাব, তানভীর ভাইয়ের দ্বিতীয় ঘটনাটা শুনতে। তানভীর ভাই, সেকেন্ড কোন ঘটনাটা শুনছি আমরা?
সেকেন্ড ঘটনাটা বলবো আমাদের এলাকারই একটা ঘটনা। তো এটাও একটা ট্র্যাজেডি, খুব মর্মান্তিক একটা ট্র্যাজেডি ছিল। তো বিষয়টা ছিল এরকম যে আমাদের পাশের গ্রামে, গল্পটা আমার ভাইয়ের কাছ থেকেই শোনা, তো আমাদের পাশের গ্রামে দুজন ছেলে থাকতো, তো দুই ভাই থাকতো। তো তারা খুবই চঞ্চল টাইপের, দুষ্টুমি করতো আর সারাদিন মাছ ধরতো। তো একদিন তারা রাত্রে ফিল করলো যে তারা মাছ ধরতে যাবে। তো একজন আরেকজনকে বললো যে রাত্রে আমরা মাছ ধরতে যাব, তো তোমরা আমাকে, তুমি আমাকে একটু ডেকে দিও। তো এক ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডেকে দিব, তুমি মাছ ধরতে চলো আমার সাথে। তো এরপরে জাস্ট রাত 1:30 দিকে বা 2:00 দিকে হচ্ছে, জ্যোৎস্না রাত ছিল আর আকাশে হচ্ছে চাঁদ ছিল, হালকা চাঁদ ছিল, জ্যোৎস্না ছিল। তো মনে হচ্ছিল যে ভোর হয়ে এসেছে। তো হঠাৎ করে এক ভাই শোনে কি যে ঘুমিয়েছিল, সে শোনে কি যে তার পিছন থেকে হয়তো কেউ একজন তাকে হচ্ছে জানলার পাশ থেকে তার ছোট ভাই তাকে ডাক দিয়েছে। তো সে ফার্স্টে মনে করলো যে মনে হয় সকাল হয়ে গিয়েছে, তো মাছ ধরতে যাওয়ার সময় হয়েছে এখন, তো আমরা মাছ ধরতে যাব। তো এরপরে জাস্ট মাছ ধরতে যায়। তো যাওয়ার পরে যখন লাইট নিতে চেয়েছিল, তো বললো যে না, লাইট নেওয়া যাবে না, সকাল হয়ে যেহেতু এসেছে আর আলো ফুটে এসেছে, তাহলে চলো আমরা এভাবেই যাই। তো যখন তারা যাচ্ছিল, তো যে অন্য ভাই, যে অর্থাৎ যে তাকে ডাক দিয়েছিল, সে একটু জোরে হাঁটছিল, অর্থাৎ সে তার সাথে হেঁটে পারছিল না, এরকম একটা অবস্থা। তো জাস্ট তারপরও তারা হাঁটছে, তো খুব দ্রুত গতিতে হাঁটছে। তো এরপরে যখন হাঁটতে হাঁটতে যখন একটা পর্যায়ে চলে আসে, মাছ ধরার স্থানে চলে আসে, তো তখন হচ্ছে মানে যে ঘুমিয়েছিল অর্থাৎ সে হচ্ছে মাছ ধরতে নামে, আর যে হচ্ছে তাকে ডাক দিয়েছিল সে পাড়ে থাকে। তো তাদের সাথে একটা অর্থাৎ মাছ ধরার যে গ্রামের ভাষায় যেটা বলে পোলো আর টেটা বলে যেটাকে, হচ্ছে মাছ কোপায় যেটাকে, এই দুটা নিয়ে তারা যাচ্ছিল। তো যখন মাছ তারা ধরছিল, তো নিচে ছোট ভাই হচ্ছে মাছটা ধরছিল আর ওপরে হচ্ছে ও বড় ভাইকে হচ্ছে ফিকা মারছিল যে তুমি মাছটা খালুইতে রাখো। তো জাস্ট স্বাভাবিকভাবেই চলছিল। তো ছোট ভাই নিচ থেকে ফিল করে যে মাছগুলো ঠিক খালুইতে রাখছে না, ও মাছগুলো খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। তো ফার্স্টে বিষয়টা বিলিভ করে না। তো কিছুক্ষণ পরে ও বিষয়টা খেয়াল করতে পারে যে ও একটা মাছও রাখছে না, সবগুলোই খেয়ে ফেলছে। তো জাস্ট এরপরে হচ্ছে ও পাড়ে উঠে চলে আসে। তো ওকে বলে যে তুমি মাছগুলো কোথায় রেখেছো তুমি? তো বলে যে মাছ আমি জানি না মাছ কই। তো বলতেছে আমি দেখেছি তুমি মাছ খেয়ে ফেলেছো। তো বলতেছে তুমি এটা কেন করলে? তো বলে যে আমি জানি না। তখন ওকে হচ্ছে এক পর্যায়ে দুই ভাইতে ধস্তাধস্তি শুরু করে। তো বড় ভাই যে সে হচ্ছে নদীর নদী তো নয় খাল, খালের মধ্যে হচ্ছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বড় ভাইতে হচ্ছে তাকে খালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ছোট ভাই হচ্ছে তাকে অর্থাৎ উপরের দিকে রাখার চেষ্টা করে। তো দুই ভাইতে হচ্ছে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। তো জাস্ট কাদার কাছাকাছি প্রায় নিয়ে এসেছিল। তো এরপরে জাস্ট হচ্ছে মোড়টা সেখানেই ঘুরে যায়। তো ছোট ভাইতে কি করেছে, বড় ভাইকে হচ্ছে কাঁধে তুলেছে, তো তাকে হচ্ছে বাড়ির দিকে নিয়ে যাবে। তো বড় ভাই তো বুঝতে পেরেছে যে তার সাথে প্যারানর্মাল কিছু একটা ঘটছে বা খারাপ কিছু একটা হতে চলেছে। তো সে তাকে হচ্ছে কাঁধের উপর তোলে। তো তোলার পরে এরপরে হচ্ছে সে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। তো এরপর থেকে জাস্ট কাঁধে যে বড় ভাই, সে তার শরীরে আঁচড়ে কামড়ে এমন অবস্থা করে ফেলে যে তার শরীরে পুরো মাংস পর্যন্ত উঠে চলে আসে, এরকম একটা অবস্থা। তো এরপর জাস্ট ছোট ভাই যে কাঁধে তুলেছে, অর্থাৎ ছোট ভাই বিষয়টা সহ্য করতে পারে না যে এত একটা রক্ত ঝরছে, এরকম একটা অবস্থা। তো ওকে জাস্ট মাটিতে ফেলেই ওর হাতে যে ট্যাটাটা ছিল, ট্যাটা দিয়ে ওর পেটের উপর জাস্ট একটা কোপ বসায়। তো জাস্ট পেটে কোপটা ঢোকার পরে ওই অবস্থায় ওকে নিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যাওয়ার পরে যখন আলোটা ফুটে আসে আস্তে আস্তে, তখন সবাই দেখে যে ওর যে বড় ভাই, ওর বড় ভাইকেই হচ্ছে ট্যাটাটা ওর পেটের মধ্যে ঢুকাই দেয়। তো বিষয়টা এভাবে এক্সপ্রেশন করছে যে ওর মা যেভাবে এক্সপ্রেশন করেছে যে বড় ভাইকে খুঁজতে যখন ছোট ভাই তাদের তার উদ্দেশ্য ছোট ভাইকে খুঁজতে যখন বড় ভাই যায়, তখন হচ্ছে একটা পর্যায়ে বড় ভাইকে অর্থাৎ বড় ভাইয়ের স্থানে বড় ভাইকে রেখে হচ্ছে সেই খারাপ জিনিসটা সে চলে যায়। তো জাস্ট এরপরেই হচ্ছে তার পেটের মধ্যে হচ্ছে ওই ছুরিটা বা ট্যাটা যেটা সেটা বিদ্ধ করে। তো জাস্ট হচ্ছে সেখানে একটা মর্মান্তিক একটা ট্র্যাজেডি হয়ে যায়। তো বড় ভাই সেখানে মারা যায়। তো এর কিছুদিন পরেই ছোট ভাই আর সহ্য করতে পারে না, সেও কিছুদিন পরে জ্বর হয়ে দুই ভাই মারা যায়। তো এই ছিল আমার সেকেন্ড ঘটনা।
খুবই মর্মান্তিক একটা ব্যাপার স্যাপার, এবং কখনো কখনো হরর বা এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো কিন্তু এরকমটাই হয়ে যায়, মানে এন্ডিংটা একটু কেমন জানি। রামপুরা থেকে আছেন আমাদের সাথে শেখ ওয়ালিদ ভাই, তিনি শুনছেন এই মুহূর্তে। রাবু বলছেন তিনি আমাদের সাথে রয়েছেন, দীর্ঘদিন যাবৎ শুনেন, এবং তার বাবা একজন এক্স হচ্ছে ফরেস্ট অফিসার, এবং তার কাছ থেকেও তিনি বেশ কিছু গল্প শুনেছেন। সো ওয়াই নট রাবু, আপনার মানে বাবাকে নিয়ে আপনি চাইলেই কোনো একটা বিষয়ে কিন্তু চলেই আসতে পারেন, খুবই সিম্পল এখানে আসা। প্রতি পর্বেই কিন্তু বিভিন্ন মানুষজন আসছেন, কখনো বন্ধুরা আসেন, কখনো কলিগরা আসেন, কখনো কখনো নিজের যদি আপনার কিছু সোলো স্টোরি থেকে থাকে আপনি চাইলে এখানে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে আরিয়ান মাহমুদ বলছেন নিয়মিতভাবে শুনি, বেশ ভালো লাগে। নিশাত কবির বলছেন তিনি শুনছেন আমাদের সাথে। রানা সহ আরো অনেকে রয়েছে, যেমন কানিজ সুবর্ণা রয়েছেন, ফিরোজ আহমেদ আছেন আমাদের সাথে, সাব্বির খান তিনি বলছেন যে তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে মাগুরা থেকে দেখছেন, থ্যাংক ইউ। সো facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm দুটো পেজে কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে লাইক ইউটিউব, অ্যাপ, ওয়েবসাইট, সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আমরা একযোগে এই মুহূর্তে কোনো কোনো জায়গায় আপনি লাইভ শুনতে পাচ্ছেন, কোনো কোনো জায়গায় আপনি লাইভ দেখতে পাচ্ছেন। এনিওয়েজ, আমরা তৃতীয় ঘটনাটা শুনবো তানভীর ভাইয়ের, তারপর হচ্ছে আমরা আবারও আপনার কাছে ফিরবো এবং আপনার বাকি পাঠানো টেক্সট এবং কমেন্টগুলো পড়ছি। আর নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, সিম্পলি RBS মোবাইলের SMS অপশনে যে টাইপ করেন, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, চারটা জিনিস, RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন। যদি আপনার প্রফেশনের জায়গাটা মনে হয় যে আমি তো আপাতত কিছু করছি না, ফাইন, ফাঁকা রাখেন আর পাঠায় দেন 26969 নাম্বারে। চলেন আমরা তানভীর ভাইয়ের কাছে আবারও যাই এবং তানভীর ভাইয়ের হচ্ছে তৃতীয় ঘটনাটা আমরা শুনি। তানভীর ভাই, এখন কোন ঘটনাটা শুনছি?
তো এখন আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া। তো আমার নানা ছিলেন হচ্ছে একজন মৌলানা ছিলেন, তো তিনি হচ্ছেন পাশাপাশি তার ফার্মেসি ছিল, এটাও প্রায় 90 দশকের একটা ঘটনা। তো যখন হচ্ছে আমার নানা একদিন রাত্রে হচ্ছে উনি প্রায় দিনই রাত 1:30টার সময় আসতেন। তো এই ঘটনাটা মাদারীপুরের একটা ঘটনা। তো নানা যখন রাত 1:30টার দিকে বাসায় ফিরছিলেন, তো তখন হচ্ছে নানা একাই আসছিলেন। তো নানা একটু সাহসী ছিলেন, তো যখন আসছিলেন তখন দেখলেন যে খুব দূরে একটা আলোর মতো একটা কিছু দেখা যাচ্ছে, ছোট্ট একটা হারিকেনের মতো একটা আলো। তো নানা ফিল করলেন যে একটা আলো দেখা যাচ্ছে, আশা করছি মনে হয় সামনে কেউ আছে, হয়তো তার সাথে একসাথে পথ চলতে পারবো, খুব কষ্ট হবে না। তো সে অনুযায়ী আমার নানা অর্থাৎ হাঁটা একটু জোর কদমে হাঁটা শুরু করলেন। তো যখন আলোটা ঠিক কাছে চলে আসে, তো তখন সে আলোটা অর্থাৎ একটা বিশাল একটা আগুনের গোলকের মতো হয়ে যায়, অর্থাৎ গোলকের মতো হয়ে প্রায় 20 হাতের মতো উপরে উঠে যায়। তো নানা একটু ভয় পেয়ে যায়, তখন তিনি হচ্ছে দোয়া পড়তে থাকেন বা যত সুরা আছে সেগুলো পড়তে থাকেন। তো এরপরে হচ্ছে দোয়া পড়ার সাথে সাথে ওটা কিছুক্ষণের মধ্যেই ওটা ভ্যানিশ হয়ে যায়। তো এরপরে জাস্ট নানা স্বাভাবিকভাবে চলতে শুরু করেন। তো চলতে চলতে তাদের বাড়ির সামনে যখন আসেন, তখন হচ্ছে একটা তাল গাছ ছিল, তাল গাছের সামনে দেখে কিছু মানুষ সিগারেট খাচ্ছে। তো হচ্ছে নানা একটু উইয়ার্ড ফিল করলো, যে কারণ নানা এগুলো পছন্দ করতেন না। তো যখন তাদের কাছাকাছি আসে, তো তখন তারা আমার নানার ব্যাগটা ধরে হচ্ছে টানাটানি শুরু করে, বলতেছে যে আপনি গ্রামের মুরব্বী মানুষ, আপনাকে আমরা পৌঁছে দিয়ে আসি গ্রামে, আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো নানা জাস্ট কোনো কিছু অর্থাৎ ব্যাগটা ছাড়ছিল না। তো ব্যাগের ভিতরে নানার কোরআন শরীফ ছিল বা কিতাব ছিল, অনেক কিছু ছিল। তো হচ্ছে জাস্ট ওটা কোনোভাবেই ছাড়ছিল না, হাত ছাড়া করতে চাচ্ছিল না। তো হচ্ছে এরকম করতে করতে জাস্ট নানাদের বাড়িটা বন্ধ দেওয়া ছিল, তো বাড়ির সীমানা পর্যন্ত চলে আসে। তো এই সীমানা পর্যন্ত আসার পরে জাস্ট হচ্ছে ওই সীমানা যখন পার হয়, তো তখন হচ্ছে ওনারা পিছন থেকে একটা অদ্ভুত একটা ভয়ানক একটা আকৃতিতে হচ্ছে সাদা কাপড়ের কাপড় পরা একটা অদ্ভুত একটা আকৃতিতে পিছন থেকে বলতে থাকে যে আজকের মতো তুই বেঁচে গেলি, না হলে এরপরে তোর অবস্থা খুব খারাপ ছিল, তোর ব্যাগের ভিতরে হচ্ছে কোরআন শরীফ ছিল, বা সেটা যদি আমরা নিয়ে নিতে পারতাম আর বাঁচতে পারতি না তুই এখানে। তো জাস্ট নানা বাড়িতে এসে সেন্সলেস হয়ে যায়, তো সেখানে পড়ে যায়। তো এরপর সবাইকে ঘটনাটা বলে। তো এরপরে আরেকটা ঘটনা ছিল এটার পাশাপাশি, যে আমার মামার সাথে হচ্ছে ঘটে যায় ঘটনাটা। তো এই মামা হচ্ছে খুব ছোট ছিলেন, উনি খুব দুরন্ত ছিল। তো উনি একদিন হচ্ছে নারকেল গাছে উঠে, তো ওই নারকেল গাছে উঠার পরে সে একটা ডাল ধরে হচ্ছে একটা কোপ দেওয়ার পরে একটা ডাল ধরে ঝুলে থাকে, তারপরে হচ্ছে তিনি পড়ে যান মাটিতে। তো পড়ে যাওয়ার পরে তার কোমরের হাড্ডি ভেঙে যায়, তারপরে হচ্ছে আমার মামা মারা যান। তো মারা যাওয়ার পরে আমার আরেক মামার আবার দোকান ছিল বাজারে। তো উনি হচ্ছে প্রত্যেক দিন রাত্রে একটা বিষয় ফিল করতেন যে কে যেন তার দোকানের ছিপে হচ্ছে টোকা দেয়, কয়েকবার টোকা দিয়েই চলে যায়। তো বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগে যে এরকম কেন হচ্ছে। তো এরপরে যখন মামা একদিন ফিল করে যে আজকে আমি যেভাবেই হোক কে টোকা দেয় সেটা আমি দেখব। তো হচ্ছে এরপরে যখন একদিন মামা প্রস্তুত ছিলেন সেভাবে করেই। তো যখন টোকা দেয়, টোকা দেওয়ার পরেই মামা হচ্ছে ঝাপটা কোনোরকম বন্ধ করেই সে তার পিছু নেয়। তো দেখে সে দৌড়াচ্ছে, প্রচণ্ড করে দৌড়াচ্ছে জোরে, তো ধরতে পারতেছে না। তো দৌড়াইতে দৌড়াইতে তো আমার সেই মামার কবরের উপরে আসে। তো কবরের উপরে আসার পরেই ওখান থেকেই সেটা ভ্যানিশ হয়ে যায়। তো বিষয়টা মামার কাছে খুবই একটু অদ্ভুত লাগে, মামা একটু সাহসী ছিলেন। তা একদিন মামাকে, মামা হচ্ছে ঘটনাটা সবাইকে হচ্ছে বলেন, আমার নানুকে বা যারা ছিল সকলকে হচ্ছে বিষয়টা, ঘটনাটা বলে। তো বলার পরে সবাই হচ্ছে একটু দেখার আগ্রহ করে, যে প্রকাশ করে যে তাকে দেখবে আমরা। তো একদিন আমার মামা হচ্ছে জাস্ট স্বপ্নেই মামার সাথে কথাবার্তা বলছিল। স্বপ্নের মধ্যে সে বলছিল যে সবাই তো আমাকে দেখতে চেয়েছে, তুই তো আমাকে বলার তো কোনো স্কোপ পাচ্ছিলি না, তো হচ্ছে আমি সকলের সাথে দেখা দিব, তো তুই একটা কাজ করবি। তো একটা ডেট বলেছিল যে সেই ডেটে রাত 12টার দিকে তুই আমাকে হচ্ছে সবাইকে থাকতে বলবি দরজার বারান্দার সামনে, আমি ওখান দিয়ে হেঁটে যাব, কিন্তু শর্ত একটাই, কেউ যেন কোনো চিৎকার না করে, আর যদি চিৎকার না করে আমি প্রায় প্রতিদিনই আসলে তোদের সাথে দেখা দিয়ে দেবো সবার সাথে। তো জাস্ট সবাইকে এই বিষয়টা নির্দেশনা দেওয়া হয়েছিল পরের দিন, যে এই ডেটে হচ্ছে মামাকে দেখা যাবে। তো বলা হয়েছিল যে কেউ যেন চিৎকার না দেয়। তো সবাই সে অনুযায়ী রাত্রে বসেছিল। তো হঠাৎ করে দেখছে যে সাদা কাপড় পরা কে যেন উঠানের উপর দিয়ে হেঁটে আসছে। তো হেঁটে আসার পরে তো হেঁটে যাচ্ছে, তো আমার নানু আর ওইটা দেখে আর সহ্য করতে পারেনি, নিজের ছেলে তো যেন আর সহ্য করতে পারেনি, তো সে একটা উইয়ার্ড একটা চিৎকার করে। তো চিৎকার করার পরে এরপর সেটা চলে যায়। এরপর দিন আমার মামাকে স্বপ্নে দেখায় যে আর কোনো দিন হয়তো আমি আর তোদের এখানে আর আসবো না, যদি চিৎকার না দিতে হয়তো পরবর্তীতে আর তোদের সাথে দেখা করতাম। তো এই ছিল আমার হচ্ছে
সর্বশেষ ঘটনা। ওকে, প্রায় চারটা ঘটনা আমরা শুনছিলাম আমাদের প্রথম যিনি অতিথি ছিলেন তানভীর ভাই তার কাছ থেকে। তো তানভীর ভাই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আবারও যদি কখনো আপনার কালেকশনে কিছু গল্প হয় তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবারও চলে আসবেন।
জি অবশ্যই ভাইয়া। তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমার আসার একটা স্বপ্ন ছিল যে মিডিয়ার সামনে আসবো, খুবই একটা ভালো লাগা ছিল। আর ভূতি স্টুডিওটা এটাই আমার জন্য ফার্স্ট টাইম, তো খুব প্রাউড ফিল করছি আর খুবই ভালো লাগছে।
এবং আপনি অফ এয়ার আমাকে যেটা বলছিলেন যে আপনার বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছে।
আমার বাবা হচ্ছে স্ট্রোক করেছে কিছুদিন পূর্বে, আর সকলে আমার বাবাকে, বাবার জন্য দোয়া করবেন,
অবশ্যই
যেন দ্রুত সুস্থ হয়ে যান
ইনশাআল্লাহ। অবশ্যই যারা শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে, প্রত্যেকে আমরা প্রার্থনা করি এবং প্রিয় মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় এবং সেই প্রিয় মানুষটা যখন আসলে বাবা হয় তখন আসলে ভেতরটা একটু অন্যরকম কাজ করে। এবং চিন্তা করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই মানুষটা আজকে কিন্তু রাত বিরাতে আমাদের এখানে, যে তার কিন্তু এখন ফ্যামিলির সাথে থাকার কথা ছিল, বাট ওই যে কমিটমেন্ট, তার যে মনে হয়েছে যে না এখানে তারও আসার দরকার, এবং তার হয়তো বা আজকে গল্পগুলো বলার পর একটু ফ্রেশ ফিল হচ্ছে কিংবা ভালো লাগছে, দ্যাটস ইট। সো এতটুকুই। সো এই যে পরিবারটা, এই পরিবারটার সঙ্গে আপনিও চাইলে যুক্ত হতে পারেন, খুবই সিম্পলি আপনি চাইলে পরবর্তী পর্বে আসতে পারেন। এবং তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ছোট একটা বিরতির ওপারে দ্বিতীয় যিনি অতিথি তাকে নিয়ে আমরা ফিরছি, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন জাগো FM 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning e twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
Wow. ওয়েলকাম ব্যাক, এবং আপনি শুনছেন দেখছেন এই মুহূর্তে 94.4 জাগো এফএম, রাইট, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম, রাইট। এবং আমরা এই বছর থেকে কিন্তু ইনফ্যাক্ট চট্টগ্রামটা কিন্তু একদম স্পষ্ট হয়ে বলতে পারছি, বিকজ চট্টগ্রামে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি 94.4 কিন্তু পৌঁছে গেছে। চট্টগ্রামের হালি শহর বলেন, বন্দর বলেন, জিসির মোড়, আগ্রাবাদ, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পটিয়া থেকে শুনতে পাচ্ছি প্রচুর মানুষ, অনেকে নেভাল একাডেমির আশপাশে রয়েছেন, পতেঙ্গা থেকে, এরকম প্রচুর মানুষকে কিন্তু আমরা পাই। তো চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে যে সকল এলাকা থেকে আপনি আমাদেরকে শুনছেন বা দেখছেন, একটা ছোট কমেন্ট, একটা ছোট SMS কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে। ঠিক একইভাবে ঢাকার বিভিন্ন জায়গা, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, মালিবাগ, জিগাতলা, তো যেখানে আপনি আছেন আপনি লিখুন। এবং কুমিল্লা থেকেও সেম জিনিসটা, কুমিল্লা শাসনগাছা হতে পারে, লাকসাম হতে পারে, কিংবা ফেনীর দিকে হতে পারে, কিংবা কুমিল্লার চকবাজার হতে পারে, সিটি কর্পোরেশন এরিয়া হতে পারে, যে যেখানটায় আপনি আছেন আপনি লিখুন, আপনার কথাবার্তাগুলো আমরা ডেফিনেটলি রিড আউট করবো। এবং আশা করছি আজকের গল্পগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগছে। প্রথম যিনি অতিথি ছিলেন তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি, ইন দ্য মিন টাইম যেটা করেছি, দ্বিতীয় যিনি গেস্ট তাকে আমরা ইনভাইট করবো। বাট তার আগে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর আগে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে SMS এর থ্রুতে বা ফেসবুকের থ্রুতে কিন্তু অনেকে রয়েছেন, যেমনটা আলবি আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, রাকিব বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে মিঠামইন থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এদিকে আমাদের সাথে জাকির আছেন আমাদের সাথে, পাপিয়া বলছেন তিনি শুনছেন এবং দেখছেন, যেমনটা শাকিলকে দেখতে পাচ্ছি তিনি আছেন আমাদের সাথে, আর রয়েছেন কে, আচ্ছা বাঙালি বাবু জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, জাহাঙ্গীর আলম, আকাশ জয়েন করেছেন, রাজন খান বলছেন তিনি নিয়মিত শুনেন এবং দেখেন এবং তার কাছে বেশ ভয়ও লাগে প্লাস ভালো লাগে, ভয়, ভালো লাগা, ভালোবাসা সবকিছু নিয়ে কিন্তু আমাদের নিয়মিত আয়োজন প্রতি বৃহস্পতিবার রাতের ভূত স্টুডিও। সো ইন দ্য মিনটাইম যেটা করবো, আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার সাথে পরিচিত হবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়ার নামটা জানতে চাই।
আমার নাম রাজু আহমদ খান।
জি রাজু ভাই, প্রফেশনালি কি করা হয়?
প্রফেশনালি আমি 21 বছর ব্যাংকে চাকরি করেছি, 17 সাল থেকে আমি রাজনীতি করি। তবে আমাদের একটা পরিবেশ বান্ধব সমাজ সংগঠন আছে, সেটা হচ্ছে গ্রিন পার্টি, গ্রিন পার্টির সঙ্গে আমি সংযুক্ত আছি, সেই সঙ্গে মানবাধিকার সংগঠনও আছে, এইচআরএ ইন্টারন্যাশনাল।
অসাধারণ, অনেকগুলো প্রফেশনের সঙ্গে যুক্ত। এবং অনেকেই যেটা বলে থাকেন যে ভূত স্টুডিও বা এই ধরনের প্রোগ্রামে কি শুধুমাত্র টিনেজাররা আসেন, তা কিন্তু না। এই যে আমার সামনে যে ভদ্রলোক বসে রয়েছেন, আপনি হয়তো বা এই ভদ্রলোককে কোনো না কোনো বেসরকারি বা সরকারি কোনো না কোনো ব্যাংকে তিনি ছিলেন, 17 বছর তিনি সার্ভিস দিয়েছেন,
21 বছর
দুঃখিত, 21 বছর তিনি সার্ভিস দিয়ে গেছেন। এবং জীবনে বর্তমানে এই সময়টাতে যখন নতুন কিছু করবার ট্রাই করছেন, পাশাপাশি কিন্তু তিনি এখন অব্দি রেডিওটা শুনেন বা রেডিওর এই গল্পগুলো বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু তিনি ফলো করেন, ধন্যবাদ। এবং এই বয়সের বা এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরো একটি বার, বিকজ রেডিওটা শুধুমাত্র যে টিনেজারদের যে না, এইটা কিন্তু এই মানুষগুলো প্রতিনিয়ত প্রুফ করে যাচ্ছেন। তো রাজু ভাই, প্রথম কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে আজকে?
হ্যাঁ, প্রথম ঘটনা বলার আগেই প্রথমে আমি বলে নিচ্ছি আমাদের দর্শকদের জন্য যে আমি কিন্তু টিনেজ মানুষ, কারণ হচ্ছে মনের দিক দিয়ে আমি সবসময় তরুণ। আমি 21 বছর ব্যাংকে চাকরি করলেও আমি শত শত মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাদের জীবন চালচিত্র, তাদের চিন্তা মেধা মননের সঙ্গে আমি সম্পর্ক। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বছর 2-1 আগে, প্রোগ্রামটা হয়েছিল আফতাবনগর থেকে আরো পিছনে কায়েতপাড়ার এদিকে। কায়েতপাড়া কিন্তু এখনো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে থাকলেও এটা কিন্তু একদম গ্রামের ছোঁয়া রয়ে গেছে। তো তখন বেশ হরহামেশাই হতো, লোডশেডিং হতো। তো আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে এবং রাতের খাবার খেয়ে দিয়ে বের হতে হতে প্রায় 11টা বেজে গেছে। ওই সময় লোডশেডিং, কারেন্ট চলে গেছে। আমি সবাইকে বিদায় দিয়ে আমি আসছিলাম একটু ভিন্ন পথে। মূলত তখন আমার নেতাকর্মীদেরকে বিদায় দিয়ে আমি তখন একাই ছিলাম। তো আমি আসছিলাম কায়েতপাড়া থেকে, ধীরে ধীরে যাচ্ছিলাম ইদারকান্দির দিকে। আপনারা জানেন যে ইদারকান্দিতে কোনো রাস্তা নেই এবং স্বাধীনতার পরে এত বছর কোনো রাস্তা নেই। সেই রাস্তা কেন নেই, সিটি কর্পোরেশন কেন করেনি, সেই প্রশ্নের উত্তর আমরা পরে খুঁজব। এ নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান করেছি। আমি পায়ে হেঁটেই ইদারকান্দি পার হয়ে আস্তে আস্তে বিলের দিকে গেলাম, যেখানে যেখানে নৌকা চলে, নৌকা পার করে দেয় আর কি। একদম সেই পার করে আফতাবনগরের কাছাকাছি নিয়ে যায়, এটাকে বলে চায়না, হ্যাঁ চায়নার প্রজেক্টের ওখানে নিয়ে যায়। তো যাই হোক, আমি একটি মানে রিক্সা, আমি একটি মানে রিক্সা তো পাইনি, পায়ে হেঁটে আমি একটা নৌকার অপেক্ষা করছিলাম। ওখান দিয়ে সাধারণত ওই বিলে নৌকা চলে। তো আমি দেখলাম যে আমি যখন ওই নৌকা ঘাটের কাছে যাব, আমি যখন ঠিক ওই আম গাছের নিচ দিয়ে অন্ধকারের মধ্যে এগিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম যে আমার সামনে একটি বিড়াল, মানে বিড়াল আওয়াজ করছে মেউ মেউ করে। তো আমি আশ্চর্য হয়নি, বিড়াল তো থাকতেই পারে, কিন্তু কিছুতেই আমার পিস ছাড়ছে না বিড়ালটি। তো বিড়ালটি অন্ধকার, আকাশে তারাও দেখা যাচ্ছে না, এত চাঁদের আলো নেই, অমাবস্যার রাত, কিন্তু বিড়ালের চোখের সবুজ আলোটা আমি দেখতে পাচ্ছি। তো আমার তখন খুব ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো, আমি খুব আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল যে এখন বিড়ালের চোখে এত সবুজ আলো, আমি তো এটা আগে কখনো দেখিনি। তো তাতে কি হয়েছে, রাত্রিবেলা বিড়াল দেখা হয়নি, তাতে কিছু, দিনের বেলা তো বিড়াল দেখি, কিন্তু রাত্রিবেলা বিড়ালের চোখে এত সবুজ আলো, মানে ভয়ানক ব্যাপার, আমি খুবই মানে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। তো বিড়ালের উপস্থিতি তখন আর কিছুক্ষণ টের পেলাম না। আমি যখন ঠিক বিলের ধারে গেলাম নৌকা খুঁজতে, নৌকা কোনো দেখা নেই, নৌকার কোনো দেখা নেই। হঠাৎ দেখলাম যে ঠিক মাঝখানে একটা নৌকা এদিকে আসছে, কিন্তু তখন আমার কাছে সেই বিড়ালের আওয়াজটা আবার আমি শুনতে পেলাম। বিড়াল মিউ করছে এবং বিড়ালের চোখও সবুজ আলো, এবং একটু একটু সবুজের আলোটা একটু একটু নীল হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আলো আবার পরিবর্তন হয় নাকি বিড়ালের আলো। তো একটি মানে সত্যি ভয়ানক, আমি নিজের হাত চিমটি কাটছিলাম যে আসলে এটা কি স্বপ্ন দেখছি না সত্যি ঘটনা। কিন্তু না, আমাদের তো প্রোগ্রাম ছিল, আলোচনা হয়েছে, আম গাছের নিচে থেকে সেই বিড়ালটি আমার সাথে সঙ্গ দিয়েছে, এবং আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি এই বিড়ালের চোখের সবুজ আলো আস্তে আস্তে নীল আলো হয়ে যাচ্ছে কেন, খুবই ভয়ানক ব্যাপার। তো যখন ওই নৌকার মাঝি আমার দিকে এগিয়ে আসছে, তখন কাছাকাছি আসার সাথে সাথে মোটামুটি এই বিড়ালের আর কোনো খোঁজ আমি পেলাম না, বিড়াল নাই, বিড়ালের আওয়াজও নাই, কিছুই নাই। তো আমার সাথে ছিল একটি ব্যাগ, আমার এখনো মনে আছে ব্যাগের রংটি কালো ধরনের, ধূসর কালো রঙের ছিল, এবং এখানে কোথার থেকে যেন একটু আলো ঠিকরে পড়ছে, উপরে চাঁদের আলো নেই, অমাবস্যা, এখানে কোনো তারার আলো নেই, কিছুই নেই, একদম অজপাড়াগায়ের মতো, এখানে কোনো গাড়ি নেই, ঘোড়া নাই, ভ্যান নাই, রিক্সা নাই, আশ্চর্য ব্যাপার। আমার ব্যাগের মধ্যে আলো ঠিকরে পড়ছে কোত্থেকে? তারপর একটু একটু পরেই আমার নৌকার মাঝি ঘাটে এসে ফিরল, এবং পানিগুলোর যে আওয়াজ, কলাত কলাত আওয়াজ, বৈঠার শব্দ আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু এর মধ্যে একটা ভুতুরে কারবার উপলব্ধি হচ্ছিল। অনেক বড় বিল, সে বিল পার হয়ে আমি যাব চায়না প্রজেক্টের ওখানে। তো আমি নৌকায় উঠলাম, মাঝির গায়ের রং একদম মিশমিশে কালো, এবং শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, ঝিকঝিক করছে, পরিষ্কার দাঁত। তো মাঝিকে কিছু না বলে উঠে পড়লাম। মাঝি যখন নৌকা চালানো শুরু করলো, তখন আমার ভয়ে ভয় বাড়তে থাকলো, কেন যে এই মাছ দরিয়ায় এই মানে বিড়ালের শব্দ পেলাম, এখন মাঝিটাকে কেমন আফসা আফসা লাগছে, গায়ের রং কালো, একদম অন্ধকার কালোর মতো, তারপরে তার দাঁতগুলো এত সাদা, খুবই ভয়ানক। একটু পরে আমি সবচেয়ে বেশি থমকে গেলাম, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে সেই মাঝির চোখ হঠাৎ করে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে মাঝির চোখে। তো আমার কাছে মনে হলো যে এটা সেই বিড়ালের চোখে যে সবুজ থেকে পরে নীল আলোটা আসলো, আমার মনে হলো যে এটা মাঝির চোখে কিভাবে গেল, মানে ভয়ানক ব্যাপার। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি ওই নৌকার এক পাশে একটু বসে পড়লাম, প্রথমের দিকে দাঁড়িয়েছিলাম এবং নৌকাটা একটু আকারে বড়ই ছিল, বসে পড়লাম এবং পাশে যে পানিগুলো স্পর্শ করার চেষ্টা করলাম, দুই পাশে কচুরি পানা নৌকা ভেদ করে পার হয়ে যাচ্ছে, এবং উপরে দেখলাম অনেক অনেক মানে খোঁজাখুঁজি করলাম, একটি তারা, দুটি তারার সন্ধান পেলাম, কিন্তু সেই তারার আলোগুলো অত বেশি প্রভাব বিস্তার করেনি পৃথিবীতে, এবং চাঁদের দেখা নেই যেহেতু অমাবস্যার রাত, আর এই মাঝি মাঝির দাঁত অতিকায় ফর্সা। আমার আমি তবু মনের মধ্যে সাহস রাখতে শুরু করলাম, আমি বললাম মনে মনে যে আমি তো একজন রাজনীতিবিদ, সম্মুখ মাঠের যোদ্ধা, এবং আমি ব্যাংকে কাজ করেছি 21 বছর, সেখানে অনেক কাস্টমার সার্ভিস দিয়েছি, তাদেরকে অনেক সেবা দিয়েছি এবং অনেক সাহসিকতার সঙ্গে, এবং আমি মানবাধিকার সংগঠনের নেতা, আমি ভয় পাবো কেন, আমি এদেশের একটা সুযোগ্য সন্তান, এরকম সাহস রাখতে শুরু করলাম। কিন্তু আমার নিচের দিকে তাকিয়ে দেখি আমার পা কাঁপতেছে, পা কাঁপছে। ঘটনা কি, মাঝির চোখের নীল আলো নিষ্প্রভ হয়ে যাওয়ার পরে মাঝি তার সাদা দাঁত দিয়ে হি হি করে হাসছে। তা আমি মাঝিকে বললাম, এই মাঝি তুমি হাসছো কেন? তা মাঝি তখন কি বলে, যেটা শুনে আমি বিস্ময়ের সাথে চমকে গেলাম, মাঝি বললো আমি সেই বিড়াল। কি বলে এই কথা? আমি তুমি বিড়াল মানে তোমার নাম কি বলো? আমার নাম আমি বিড়াল, নাম আর বলে না। আমি দুশ্চিন্তা পড়ে গেলাম যে এই ধরনের ঘটনা এখানে হয়, কখনো শুনিনি। মধ্য বিলের মধ্যে আমি আছি, মাঝি বলছে যে আমার নাম বিড়াল, তার মানে এটা আমার সাথে দুষ্টুমি করা হচ্ছে। নিশ্চয়ই এটা আশেপাশে এলাকার কেউ হবে এবং সেই মাঝি আমাকে মানে হয়তো বা দুষ্টুমি করে আমাকে আমার সঙ্গে তামাশা করছে। কিন্তু একসময় আমার এটা বিশ্বাস হতে শুরু করলো যখন দেখলাম মাঝির চোখের নীল আলো সবুজ আলোয় রূপান্তর হলো। মানে ঠিক আগে যে বিড়ালটা দেখেছিলাম ওই ইদারকান্দির ওই পাশে, যে বিড়ালের চোখে সবুজ রং ছিল, সেটা কিন্তু পরে নীলাভ হয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে এটা হতে পারে, বিড়ালের চোখ তো একটু জলেই। এখন মাঝির চোখ পরিবর্তন হওয়া শুরু করলো নীল থেকে সবুজ। তো আমি ততক্ষণে দোয়া ইনুস পড়ছি, অনেক আল্লাহর কাছে প্রার্থনা করছি, মাঝে যদি এই মাছ নদীতে মানে বিলের মধ্যে আমাকে নৌকো উল্টে মেরে ফেলে বা ফেলে দেয়, তা আমি তো মানে আমার তো মহা মুশকিল হয়ে যাবে। যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তখন হয়তো শীতকাল, একটু শীত শীত ভাব আছে, এই ঠান্ডা পানিতে পড়ব, এরকম দুশ্চিন্তা মাথার মধ্যে কাজ করছিল। যাই হোক, ও মাঝি যখন একদম কিনারের দিকে নিয়ে গেল, তখন মাঝি হাসি বন্ধ, মাঝির মুখে অনেক কষ্টের আসলো। তা আমি একটু মোবাইলের আলোতে একটু দেখার চেষ্টা করছিলাম যে আসলেই মাঝির চোখে মুখে কতটুকু আতঙ্ক, মানে সেই হাসি থেকে হাসি বিলীন হয়ে আবার দুঃখের দিকে চলে গেল কেন। আমাকে ঠিক একদম ঝিলের কিনারে, যেটা হচ্ছে চায়না প্রজেক্টের ওখানে আমাকে নামিয়ে দিল। নামিয়ে দিলে আমি এক পা দু পাকে আগে চলে আসলাম, আমার সারা শরীর ঘেমে গেছে একদম, ওই শীতের মধ্যে সারা শরীর ঘেমে গেছে। আমি আস্তে আস্তে একটু ঘাম শুকাচ্ছে, একটু আগে আসছি, তখন মাঝি ওই নৌকা থেকে বলছে, হি 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 হি, বেঁচে গেলি, তোর মায়ের দোয়া ছিল। তখন আমি মানে থমকে গেছি, সর্বনাশ, তার মায়ের দোয়া ছিল, নাহলে তো আমার নৌকা উল্টে দিত আর আমি তো জীবনে বাঁচতে পারতাম না। তো তখন আমি ওখান থেকে একটু সামনে আসলাম, আমার গায়ের পশম দাঁড়ায় গেল, আমার খুব ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো, আমি খুব ভীষণ রকমের ভয় পেয়ে গেলাম। তো আমি চিন্তা করলাম যে একটু একটু জ্বর অনুভব করছি, মনে হচ্ছে গায়ে জ্বর চলে আসতেছে। সেখান থেকে আমি একটু হাঁটতে হাঁটতে সামনে এসে দাসের কান্দির ওখান থেকে, কোনো অটো কিছুই পাওয়া যাচ্ছে না, রাত্রি গভীর হয়ে গেছে, কেন যেন মনে হচ্ছে যে বারোটার কাছাকাছি চলে আসছে, এত সময় নিয়ে নৌকাটা ঝিল পার হয়েছে। একজন একটা আলো দেখলাম, একজন বিড়ি বা সিগারেট খাচ্ছে, কাছে গিয়ে দেখছে অটো ড্রাইভার। সেই অটো ড্রাইভারকে বললাম যে যাবে, তো বললো যে আমি এখান থেকে দাসের কান্দি যাবো, ওখান থেকে আপনি যদি যেতে হয়, দুইভাবে যাওয়া যায়, একটা হলো ত্রিমোহনী থেকে আর একটা এখান থেকে আপনি যেতে পারবেন, কিন্তু এখন আর আফতাবনগরে এদিকে কোনো গাড়ি পাবেন না। তখন আমি ওই অটো থেকে একটু আগিয়ে গিয়ে তারপরে আমি ত্রিমোহনী গেলাম। ত্রিমোহনী থেকে আমি আর ওই এত তোর বাস পাওয়া যায় না, আমি আস্তে 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 সামনে এসে রিক্সা পেলাম এবং সেই রিক্সায় আমি মেরাদিয়া বাজারের এখানে আসলাম। সেখান থেকে আমি সাঁকো পার হয়ে পরে আমি আস্তে আস্তে হেঁটেই বাসায় চলে আসলাম। তো এই এই ভয়ানক অভিজ্ঞতার কথাটা আমি বাসায় এসে ওই রাত্রে আমি আমার স্ত্রীকে বলিনি, কারণ যে উনি ভয় পাবেন এবং বাচ্চারাও ভয় পাবে যে এই রাত্রে দারোয়ানকে আমার স্ত্রী বলে রেখেছে যে একটু দেরিতে হয়ে যাবে আসতে, গেটটা খুলে দিও। তো ওই গেটটা খুলতে দারোয়ান গড়িমসি করছে, ঘুমিয়ে থাকে। যাই হোক, আমি ঘরে ঢুকলাম। ঢুকার পরে আমি মন খারাপ করে, একদম মন খারাপ করে, রাতে তো আমি খেয়েই আসছি আমাদের প্রোগ্রাম স্থল থেকে, তাও তো মনে হয় সে দশটা সাড়ে দশটা থেকে খেয়েছি, আবার খিদে লেগে গেছে। বউকে বললাম যে কিছু খাবার থাকলে দাও, বউ অবশিষ্ট কি ছিল মাইক্রোওভেনে গরম করে দিল, আমি আর কোনো কিছু এখানে শেয়ার করিনি। সেখান থেকে আমার রাত্রে শোয়ার পরে আমি বারবার সেই মাঝির স্বপ্ন দেখি, সেই মাঝির চোখের সবুজ আলো, সেই মাঝির চোখের নীল আলো। আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে আপনারা কি করবেন? আপনারা যার যার ধর্ম অনুযায়ী তার সেই ধর্মের দোয়া বা পড়বেন, সৃষ্টিকর্তার সাহায্য কামনা করবেন, এটাই বড় কথা। কিন্তু আমি এখানে একটা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে মায়ের দোয়া। আপনারা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সঙ্গে কটু কথা বলবেন না, তাচ্ছিল্য করবেন না, কারণ মা বাবার দোয়া যে কত বড় নিয়ামক, এবং সেই হয়তো মা বাবার দোয়াটা যে আমার আছে সেটা বোঝানোর জন্য হয়তো সেই মাঝি, যেটা আমি মনে করি যে এটা অশরীরী, আমি মনে করি একটা ভয়ানক কিছু, সেই মাঝি কিন্তু আমাকে মেসেজটা দিয়ে দিয়েছে যে হি হি হি, বেঁচে গেলি, তোর মায়ের দোয়া ছিল। তো এটা কিন্তু দর্শকদের জন্য একটা বড় লেসন, তা এরপরে আমি তো আরো কিছু সময় থাকলে আরো দু একটা গল্প করতে পারি।
জি, আমরা শুনবো এক এক করে সেই ঘটনাগুলো শুনবো। প্রথম স্টোরিটা আমরা শুনছিলাম আমাদের প্রথম যিনি গেস্ট ছিলেন তার কাছ থেকে, অমিও বলছেন তিনি শুনছেন আমাদের কাছে এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে সিলেট থেকে নওশিন, এবং তিনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে। আহমেদ মঞ্জু বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা এস এম নুরুজ্জামান তিনি বলছেন তিনি চট্টগ্রাম থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি সবসময় জাগরণের সঙ্গে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। শান্ত আছেন ওদের সাথে, এবং শান্ত যেটা বলছিলেন সেটা হচ্ছে যে গত প্রায় কিছুদিন আগে তিনি নাইট ডিউটি করতে করতে ফিল করলেন যে পাশের চেয়ারটা একা একা নড়ছিল, এবং একটা সময় তিনি ভাবলেন যে হ্যালোসিনেশন, এবং সেম জিনিসটা তার আরো একজন কলিগের সঙ্গে আজকে ঘটল এবং সেই কলিগ কিছুক্ষণ আগেই তাকে জানালেন। সো ব্যাপারগুলো আসলে কি কাকতালীয় নাকি আসলে হ্যালোসিনেশন বা ভৌতিক কোনো কিছু হতে পারে? দেখুন, মানে আমি আপনি যা দেখি এর বাইরেও তো আসলে দেখতে পাই না, সরি, আমি আপনি যা দেখতে পাই না এর বাইরেও তো কিন্তু অনেক কিছু ঘটে, এবং যা ঘটে তার কিছু হলেও কিন্তু রটে বা এরকম একটা কথা কিন্তু রয়ে গেছে। সো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যদি এরকম প্যারানর্মাল কোনো কিছু হয়ে থাকে, সো সেক্ষেত্রে নিজেকে সেফ রাখা সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো বেশ কিছু ঘটনা কিন্তু আমরা যেটা বলেছিলাম যে রাজু ভাইয়ের কাছ থেকে শুনবো, রাজু ভাইয়ের কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটা শুনবো। রাজু ভাই, আপনার সেকেন্ড ঘটনাটা শুনতে চাই আমরা।
সেকেন্ড ঘটনাটা মানে খুবই ভয়ানক, এমনই ভয়ানক যে যখন আমার আরো কিছু কয়েক বছর আগে যখন আমার মেয়ে এতটা একা এক রুমে থাকার সাহস পেত না, বয়সে কম ছিল, তখন ওর মেয়ে আমার মেয়ে তার মার কাছে ঘুমাতো এবং আমার জন্য আলাদা রুমে আলাদা সিট বরাদ্দ ছিল, তো সেখানে আমি ঘুমাতাম, একা একাই লেখালেখি করতাম, সোশ্যাল মিডিয়া ফেসবুক চালাইতাম, তারপরে আমি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। তো মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম যে আমার জানলা দিয়ে কিছু অযাচিত বাতাস আসছে, যেটার মানে ফ্লোটা স্বাভাবিক বাতাসের মতো না। তো আমি আমি এমনিতেই রাত্রি করে ঘুমাই ঘুমাতাম, 12টা, 1টা, 2টা, 3টাও বাজত, এখনও আমি অধিক রাত্রি কাজ করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এবং এখন তো আর সমস্যা হয় না, এখন আমরা একসাথেই থাকি। তো এখন তখনকার কথা বলছি যখন আমি একা থাকতাম, তো বাতাস আসতো। একদিন আমার কাছে মনে হলো যে কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে, তো আমি বিষয়টা উপলব্ধি করি যে কোনো একটা মানুষের উপস্থিতি, কিন্তু ওই জানালার যতটুকু আলো আসে সে আলোতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষ নাই। তো এইভাবে কয়েকটা দিন গেল, আমার পাশে বসে একটু খাটে আসতে শব্দ হয়, পায়ের কাছে বসে আসতে শব্দ হয়, তো জানালা দিয়ে বাতাস আসে সেটার একটু উপলব্ধি করি। তো বেশিরভাগ সময়ই যখন বিদ্যুৎ থাকে এবং ফ্যান চলে, তখন আমার এই রুমে তখন আমরা এসি নেইনি, তো ঠিক সেই সময় যখন একদম বাইরের আলো আসে, কিছু আসে ঘরে বাইরের বাতির, তখন আমি ভালো করে পরখ করি যে কেউ তো আসেনি, কিন্তু আমার পায়ের কাছে কে বসলো। তো একদিনের ঘটনা আমি বলি, এরকম বেশ কিছুদিন গেল, 1 মাস, 2 মাস, একদিন আমি দেখি যে কে যেন গভীর রাতে, সম্ভবত 3টা বাজে, আমার পা টিপছে এবং হালকা চুরির শব্দ পাচ্ছি, মানে যে টিপছে তার হাতে চুরি আছে। তা আমি তখন ঘুমিয়েছিলাম, মানে হয়তো আমি আধো ঘুম অবস্থায় আছি, মনে হচ্ছে যে আমি জেগে আছি কিন্তু আমি হয়তো ঘুমিয়ে আছি। তো তখন আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি ওই পায়ের দিকে তাকাইনি, অন্যদিকে আমার দৃষ্টি ছিল। তো যাই হোক, আমি আস্তে 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 আমার আবার হাতের চিমটি কাটিয়ে দেখি না, আমি ঠিক আছি, বাইরের জানলার দিকে তাকাই, হ্যাঁ ঠিক আছে, বাইরের দৃশ্য দেখি, ঘরের ফার্নিচারগুলো দেখি, পায়ের দিকে তাকাই দেখি যে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার পা তখনও টিপছে। তো আমি আমি চিন্তা করি যে নিশ্চয়ই একটা কোনো নারী, কারণ পা টিপার সঙ্গে সঙ্গে চুরির শব্দ কেন হবে। তো এই এরা কোন নারী যে আমাকে রাত্রিবেলা সেবা করে, এবং আগে তো আস্তে আস্তে পায়ের কাছে বসতো, একটু স্পর্শ করতো, সেটা পেতাম, প্রায় মাসখানেক পরে এখন দেখছি পা টিপে দিচ্ছে, তারপরে আমার সেবা করছে, এটা কে? তখন আমি কি করলাম, আমাদের আবার বিছনার সাথে সবসময় বেড সুইচ থাকে, লাইটের ফ্যানের, যাতে রাত্রিবেলা আমরা হুটহাট করে চালাইতে পারি কোনো প্রয়োজনে। অনেক সময় আছে না, মশারির মধ্যে মশা ঢুকে যায়, তখন আবার আমরা লাইট জ্বালিয়ে ফেলি এই বেড সুইচ থেকেই, এবং ভিতরে মশার ব্যাট থাকে, ঠুসঠাস মশাও মারি, এই আমাদের প্র্যাকটিস আছে আমাদের বাসায়। এসব ব্যাপারে আমার স্ত্রী আবার বেশি পারদর্শী, রাত্রিবেলা যখন মশা ঢোকে তখন লাইট জ্বালিয়ে মশা মারা, সে একটা মানে উৎসব, মশা উৎসব। কিন্তু আজকে আমি যখনকার ঘটনা বলছি তখন আমি একাই থাকি আমার রুমে, তো ওই লাইট জ্বালিয়ে দেখি যে কোনো কাউকে কোনো দেখা যাচ্ছে না, কিন্তু আর পাও টিপাও হচ্ছে না। লাইট জ্বালানোর পর দেখে যে আমার কেউ পাও টেপে না, কিন্তু কেউ নাই এই রুমে। কিন্তু আমার যেই সাইডে একটা আলমিরা, তার আরেক পাশে যে সাইডে দেয়াল, খালি দেয়াল, এখানে একটু রক্তের দাগ, মানে উপরের দেয়াল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে এসে পড়েছে, এবং সেই রক্তটা মনে হচ্ছে জমাট বাঁধা, মানে একদম কাঁচা রক্ত মনে হচ্ছে না। তা আমি এটা লক্ষ্য করলাম যে এটা কিসের রক্ত হতে পারে, এরকম তো সব সময় দেখিনি, এটা মুখ ধারাটা একটু বড়ই। আমার খুব ভয় লাগছিল, আমি একটু টেবিল থেকে গ্লাস পানি নিয়ে খাওয়ার পরে আমি একটু চুপচাপ থেকে কাউকে কিছু না বলে আবার লাইট অফ করে আবার শুয়ে পড়েছি। কিন্তু মশারি টানানো ছিল, মশারি থেকে বের হয়ে আমি চেক করলাম। তো যাই হোক, এই শোয়ার পরে আমি ভাবলাম যে এখন চারটা মতো বাজে, হয়তো আমি এই রাত্রে আর ঘুমাবো না, আমি একটু মোবাইলে ফেসবুক দেখি, এই দেখি, সে দেখি। কিন্তু কখন আবার ঘুমিয়ে গেছি আমি, তো ঘুমিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো ঘুমিয়ে গেছি, তারপরে দেখি যে আবার পা টিপা হচ্ছে এবং চুরির শব্দ পাচ্ছি, এবং এটা চুরির শব্দ থেকে অনুমান করছি যে কোনো নারী, কিন্তু কোনো কথা হচ্ছে না আমার সাথে। তো যাই হোক, সেই যাত্রায় আমার আমি ভালো করে চেক করলাম যে না আসলে আমার তন্দ্রা ভাব আছে, কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি আমার ঘুম নাই। আমি যখন আস্তে করে লাইট জ্বালালাম, লাইট জ্বালানোর পরে দেখি আমার পা টিপছে কিন্তু কেউ নাই। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, উঠে বসার পরে তাকে দেখি যে আমার ওয়ালের পাশে, দেয়ালের পাশে যে আগের যখন দেখছিলাম রক্তের দাগ গড়িয়ে পড়ার জমাট রক্ত, সে দাগটা নাই। তখন আমি ধরে নিলাম যে তাহলে আগেরটা এপিসোডটা মনে হয় ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে কত স্বপ্ন তো দেখা হয়, কিন্তু এইবার আমি রক্তের দাগ পাইলাম না। এবং এইবার আমি ভালো মতো উঠে লাইট জ্বালিয়ে চেক করলাম যে হ্যাঁ, আমার যেখানে পায়ের কাছে কেউ বসেছিল সেখানে বিছানার চাদর টাদর মোটামুটি ভাবে উল্টে আছে, এবং সেখানে মশারি বেশ কিছু পশন খোলাও আছে। তখন আমি চিন্তা করলাম যে নিশ্চয় এটা আমার স্ত্রী এসে আমাকে পাঠিয়েছে, ধারণা করলাম আমার স্ত্রীর কাজ এটা, গোপনে আমাকে সেবা করে যাচ্ছে। আমি তখন ভাবলাম যে এরকম স্ত্রী কজনের আছে, রাতের বেলা এসে গভীরে এসে আমার পা টিপে দিচ্ছে। তা আমি আবার হঠাৎ করে খটকা লাগলো যে আমার স্ত্রী তো একটা চুরি পরে, বন্ধের এই স্টাইলের, কিন্তু কাছের চুরি তো রাতেরবেলা পরে না, বা দিনের বেলাও খুব কম পরে, বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে পরে, চুরি তো কাছের চুরির শব্দ ছিল। তারপর আমি আমার সন্দেহ দূর করার জন্য আমি পাশের রুমে গেলাম, আস্তে আস্তে চুপচাপ গেলাম, গিয়ে আমি একটা অন্য কিছু খোঁজার অজুহাতে আমি পাশের রুম থেকে, সেখানে আমার ছেলে বাচ্চা মেয়ে ছেলে এরা সব তো কিট ছিল, আরো অনেক আগের কথা বলছি, তো আমার স্ত্রী ঘুমে আছে। আমি দেখলাম আমার স্ত্রীর হাতে কোনো চুরি টুরি নাই এবং তারা তাদের ঘুমও ভাঙে নাই। আমি লাইট জ্বালানোর পর শুধু আমার ওয়াইফ শুধু এপিঠ থেকে ওপিঠ ঘুরে শুইলেন, আমি আস্তে করে লাইট অফ করে দিয়ে চলে আসলাম। সেদিনের পরে আর কখনোই আমি এরকম পাইনি, এরকম আর পাইনি। তো এরপরে আমি চিন্তা করলাম যে এরকম ঘটনা আমার জীবনে আসছে, এটার ঘটনাটা কি, মানে আমি আমাকে কেউ কি ভালোবাসে অশরীরী কেউ, আপনি কি বলবেন, মানে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য চাই?
না, এই ব্যাপারগুলো আসলে মানে কখনো কখনো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অশরীরীদের সাথে ভালোবাসা বা ভালো লাগা ব্যাপারগুলো তো আপেক্ষিক বা কারো কারো কাছে কিছুটা হাস্যকর মনে হতে পারে। কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায়, ওই যে আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে যে যার ব্যাখ্যা কারণ কখনোই আমরা কখনো খুঁজে পাই না বা খুঁজতে যাওয়াটাও ঠিক না, কারণ এতে হিতে বিপরীত হলেও হতে পারে। আপনার গল্প কি এতটুকুই ছিল?
এই গল্পটা এতটুকুই, আরো দুই একটা গল্প আমি এতো সুযোগ পেলে বলতে পারবো, আপনি যদি সেই সুযোগ,
আমরা আরো দুটো গল্প আপনার কাছ থেকে শুনবো।
আচ্ছা, হ্যাঁ,
ঠিক আছে, আমরা দুটো গল্প বিস্তারিত শুনবো, এবং সেই গল্পের যাবার আগে যেটা বলতে চাই, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, সেই ফিডব্যাকটা কিন্তু, সেই ফিলিংসটা কিন্তু খেয়ে তারপর আপনি আমাদেরকে জানাবেন। সালমান বলছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা মোশারফ জয়েন করেছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি, রোকন বলছেন তিনি শুনছেন আমাদেরকে, ইমরান বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো তৃতীয় ঘটনাটা আমরা শুনবো এবং বিস্তারিতভাবে পুরো ঘটনাটা আমরা শুনতে চাই।
তৃতীয় ঘটনা বলার আগে আমি একটা জিনিস না বললেই নয়, জাগো এফএম 94.4 কে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার মানুষের সঙ্গে আপনারা যে কিভাবে কানেক্টিভিটি করেছেন, আপনাদের এফএম এই রেডিওতে ভূতের গল্প শোনার জন্য সবাই উৎসুক হয়ে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় কি যে আমি যদি আমার এই বয়সে এই সময়ে যদি আপনাদের জাগো এফএম এ উপস্থাপক হইতে পারতাম, তাহলে আমার মনে হয় যে খুব ভালো লাগতো যে আপনাদের এই দর্শকের সঙ্গে যে কানেকটিভিটি। আমি যে জন্য রাজনীতি করি, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে কাজ করা, মানুষের সঙ্গে কথা বলা। আপনি খুব অদ্ভুত একটা চমৎকার জায়গায় আছেন যে আপনি এই মাত্র বলছেন, কথা বলছেন, কোন এলাকায় কে দেখছে। আমার তৃতীয় গল্পটি এরকম একটি অভিজ্ঞতা থেকে বলি, কিন্তু এটা আমার অভিজ্ঞতা না, আমি আমার নানার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি চার নম্বর গল্পে আমার অভিজ্ঞতাটা আর একটা বলব। আমার নানার কথা আমি মায়ের মুখে শুনেছি। আমার নানা ছিলেন স্টেশন মাস্টার, এবং এই নানা গল্পটা মা করেছিলেন ছোটবেলায়, হয়তো আমাদেরকে সত্যি ঘটনা হিসেবেই বলেছেন। এখন সেটা আমার আপন নানাও হতে পারে, চাচাতো নানাও হতে পারে, এখানে আমার কনফিউশন রয়ে গেছে। তো নানা তো ওই জামালপুর আমাদের গ্রামের নানা বাড়ির নাম হচ্ছে মেকচামি, কিন্তু নানা সাধারণত সন্ধ্যাবেলা রাতেবেলা জামালপুর থেকে আসতেন, এবং তখন কিন্তু রাস্তাঘাট থাকলেও ভ্যান রিক্সা এগুলো তেমন ছিল না, ছিল নৌকা আর বাইসাইকেল। তো আমার নানা বাইসাইকেলে করে ফিরছেন, এবং জামালপুর বাজার থেকে সাধারণত কেনাকাটা হয়। তো ওখান থেকে নানা তো তরকারি, তারপরে সবজি আরও অনেক কিছু কিনেছেন, এবং কিনেছেন একটি বড় সাইজ ইলিশ মাছ। এবং সেই ইলিশ মাছ মাছের বাজারের ব্যাগের পাশে দড়ি দিয়ে সুতলি দিয়ে ঝুলানো আছে, এবং বাজার এত পরিমাণ ব্যাগে বেশি যে এর মধ্যে আলু রসুন অনেক কিছুই আছে, আমার মায়ের মুখে শোনা। এবং সেই কারণে হয়তো ওই মাসালা ওই মাছটা ব্যাগের সঙ্গে আলাদা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এবং সেইভাবেই নানা মানে সাইকেল উঠেছেন, এবং পরে ওই ব্যাগ থেকে মাছটা বিচ্ছিন্ন করে ওই মাছের মাথায় যে দড়ি দেওয়া আছে এটা সাইকেলের সঙ্গে বাঁধিয়ে দিয়েছে। তো এইভাবে নানা ছুটে যাচ্ছে। সেদিনও ছিল অমাবস্যার রাত এবং খুবই অন্ধকার, এবং নানার হাতে ছিল একটি টর্চ লাইট, এবং সেই টর্চ লাইটও তখন সাইকেলের সঙ্গে আবার লাইট সংযুক্ত ছিল না, সাইকেলটা টিং টিং আওয়াজ করে ছুটছিল। এবং তখন একটি মানুষ সাইকেলে চড়া মানে মোটরসাইকেলের মতো অবস্থা, তখনকার আমলে সাইকেল মানে একটা বিরাট ব্যাপার। নানা ছিলেন ওই এলাকার অনেক বড় জমিদার, অনেক মানে বড় লোক, এবং উনি ছিলেন স্টেশন মাস্টার। তখনকার আমলে স্টেশন মাস্টার মানে হচ্ছে একটা ডিসির সমান সম্মান। তো এলাকার লোকজন মামাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন নানাকে। নানার তো মানে সম্ভ্রান্ত ফ্যামিলির এমনি, তো বাইসাইকেল মানে তখন এখনকার প্রাইভেট কারের মতো, মামা নানা বাইসাইকেল নিয়ে ছুটছেন। আমি মায়ের মুখে এটা শুনেছি গল্পটা। তো মাঝখানে ঠিক মেকচামি গ্রামে যাওয়ার আগে একটা গ্রামের মধ্যে রাস্তার এই পাশে বাঁশ বাগান, এই বাঁশ একটি বাঁশ রাস্তার উপরে পড়ে আছে, এবং বাঁশটা এই ঠিক সোজা শুয়ে আছে রাস্তার এই পাশে। তো এটা নানা যখন দেখলো, নানা যখন দেখলেন যে বাসটি এভাবে শুয়ে আছে, তখন নানা বাইসাইকেল থামিয়ে দিলেন। বাইসাইকেল থামিয়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকলেন, চিন্তা করলেন যে এই বাইসাইকেলের উপর দিয়ে কি আমি সাইকেল চালাবো নাকি চালাবো না। তখন নানা হঠাৎ বুদ্ধি এলো যে এটা বোধহয় কোনো শয়তান জেনের কাজ, নিশ্চয় আমাকে সাইকেল যখন বাসের উপর দিয়ে উঠিয়ে দেব তখন নিশ্চয়ই বাসটা ছেড়ে দিবে, বাসের এই পাশে মনে হয় কেউ ধরে রাখছে এরকম মনে হইল। তো সেরকম বাস কাঁপছেও কিন্তু একদম অসার হয়ে নির্জীব হয়ে বাস পড়ে নাই, বাসটা একটু থরথর করে কাঁপছে। নানার কাছে মনে হলো যে এই পাশে কেউ হয় বাস ধরে রাখছে, আর নাহলে বাসটা ছেড়ে দিলে বাসটা যে উঠে যাবে এটা নানা শিওর হয়ে গেলেন। তখন নানা এক কাজ করলেন, আস্তে করে সাইকেল থেকে ওই ইলিশ মাছটা অবমুক্ত করে, আপনারা জানেন যে সাধারণত গ্রামে ভূত প্রেত যেগুলি আছে কি নাই আমি জানি না, তারা কিন্তু ইলিশ মাছের খুব ভক্ত, ইলিশ মাছ দেখলে ওরা খুব খেতে চায়, ইলিশ মাছ তাদের খুব প্রিয়। তো সেই ইলিশ মাছটা নানা এই বাঁশের এই ওই পারে ছুঁড়ে মারলেন, যাতে ইলিশ মাছটা একবার একটু দূরে যায় পড়ে। ছুঁড়ে মেরে নানা অপেক্ষা করছে সাইকেল নিয়ে, দেখি এই ইলিশ মাছটা নিতে কেউ যায় কি না, একটু দূরে মারলো। তখনই একটা জঙ্গলের মধ্যে একটা আওয়াজ হলো এবং একটা ঝরফর আওয়াজ হওয়ার পরে দেখতে বাসটা থাম করে সোজা হয়ে গেল। বাসটার সাইজও মোটা ছিল, মানে আমার আম্মা যেভাবে বর্ণনা করেছেন সেটা হয়তো আমি অনেক বছর আগে শুনেছি, তাও হবে 40 বছর আগে, এমন তো আরও বেশিও হতে পারে। আমার বয়স 55 হবে এই জুলাই মাসে, এখন 54। আমি হয়তো যদি 14 বছর বয়সে শুনে থাকি তাহলে আমার তখন বয়স তখন এটা 40 বছর আগের কথা হবে। তো যাই হোক, তো ওই বাসটা যখন ধুরমুর করে সোজা হয়ে গেল তখন আমার নানা বুঝতে পারলেন যে হ্যাঁ, এই ইলিশ মাছটাই এই মানে ভূতের বা এই জিনের বা এই অশরীরীর নজরে পড়েছিল। তখন ওই ইলিশ মাছটা ধরার জন্য এই বাসটা ছেড়ে দিল, এরকম একটা ধারণা। নানা যখন দেখলো যে বাসটা যখন ছুটে গেছে তখন নানা যে সাইকেল নিয়ে টান দিল, এত বেগে টান দিল, এক হাতে টর্চ লাইট ধরাই আছে এবং বাজারের ব্যাগটা ঠিক শক্ত করে ওই সাইকেলের সঙ্গে লাগানো আছে, মামা ইলিশ মাছের চিন্তা করেনি, খুব দ্রুত বেগে টান দিয়ে চলে আসলো। এবং মামা এবং নানা বাড়িতে এসে নানির কাছে পুরো গল্পটি খুলে বলল। তখন নানি ওই রাত্রি বেশি হয়নি, নানি তখন চুলোর পিঠে কি যেন রান্না হচ্ছিল এবং ওইখানে সে তখনও শীতকালের মতোই ছিল এবং সবাই চারপাশে ঘিরে আগুন টাগুন তাপাচ্ছিল, তখন ওই নানা এই গল্পটি বলল। তখন নানি কি একটা দোয়া টোয়া পড়ে নাকি নানার গায়ে ফু দিল যে তুমি বেঁচে গেলে, মানে এরকম একটা ঘটনার মতোই আর কি, যে আমি যে কায়েতপাড়া থেকে ঝিল পার হয়ে আসার সময়, বিল পার হয়ে আসার সময় যেমন আমাকে বললো না হি 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 বেঁচে গেলি, এরকমই একটা মানে কাণ্ড ঘটে গেল যে নানা এই মাছটা ছুঁড়ে মারার পরেই নানার বাসটা ছুটে গেল। বাসটা ছুটে যাওয়ার কোণে নানা কিন্তু সাইকেল চালায় চলে আসতে বলে এবং নানি তাকে তাড়াতাড়ি করে লবণ পানি খেতে দিলেন এবং আম্মা বললেন যে নানা নানি নাকি নানাকে সজোরে দোয়া নুজ পরে এই পরে ফু দিতে লাগলো। মানে এই গল্পটা এখনো আমার এত 40 বছর পরে হলো মনে আছে যে আল্লাহ কি অবস্থা হতো যদি মাছটা নানা বুদ্ধি করে ফেলে না দিত, তাহলে নিশ্চয়ই সাইকেলটা ওই বাসের উপর উঠাই দিলে সঙ্গে সঙ্গেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এটি হচ্ছে আমার 3 নম্বর গল্প।
অলরাইট, সো তিনটা ঘটনা আমরা শুনছি এবং ভূত স্টুডিও কিন্তু এখন অব্দি চলছে এবং ভূত স্টুডিওর সঙ্গে আপনার যে রিলেশন বা আপনার যে সম্পর্ক সেটা অনেক দিনের সম্পর্ক, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো বা 1 মাস 2 মাস যাবৎ শুনছেন, কিংবা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেমন একটু আগে ফেসবুকে দেখছিলাম, যেমনটা দেখতে পাচ্ছিলাম তানভীর তিনি যেটা বলছিলেন যে আজকেই নাকি তিনি প্রথমবার শুনছেন। নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাডা। প্রাণ পরাডা কিন্তু চিপস না বিস্কিট, এইটা একটা মজার কনফিউশন, কখনো আমার মুখে দিলে মনে হয় চিপস, আবার কখনো মনে হয় বিস্কিট। সো বিস্কিট চিপস, চিপস বিস্কিটের কনফিউশনটা চলুক। এবং অনেকে রয়েছেন যেমন সৌরভ হালদার রয়েছেন সিলেট থেকে, তিনি শুনছেন আমাদের সাথে। সুজন বলছেন তিনি শুনছেন আমাদের সাথে। ইউসুফ বলছেন তিনি রয়েছেন। আলিফ বলছেন তিনি ইন্টারমিডিয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন অবধি শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহান আহমেদ আছেন আমাদের সাথে। নাজমুল বলছেন প্যারানর্মাল ব্যাপারগুলো আগে ট্রাস্ট করতাম না। এক্স্যাক্টলি, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, একটা সময় কখনো কখনো আমার নিজের কাছেও মনে হতো যে হয়তো বা এগুলো বলে কোনো কিছু নেই, টোটালটাই হয়তো বা মেকি কোনো ব্যাপার বা হচ্ছে ফেক কোনো বিষয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে নিজে যখন প্রথম কোনো একটা ঘটনা ফেস করলাম সেদিন আসলে কিছুটা হলেও ফিল করতে পারলাম যে না, কিছু ঘটে, রাইট, কিছু ঘটে। হয়তো বা সকলের সঙ্গে ঘটে না, বিথায় কারো কারো কাছে মনে হয় যে না, আমার মনে হয় না যে কিছু ঘটে, বাট ট্রাস্ট মি কিছু ঘটে। তো যারা এখন অবধি এই ভ্রান্ত ধারণা নিয়ে বাস করছেন, যদিও আপনি আপনার ধারণা থেকে বেরিয়ে আসবেন নাকি আসবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে মজার ব্যাপারটা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু আমাদের আশপাশে কিন্তু ঘটে বিভিন্ন জায়গায়। আপনি যে ফ্ল্যাটে রয়েছেন, আপনি যে বাসায় এই মুহূর্তে রয়েছেন, সেই পাশের ফ্ল্যাটে বা উপরের ফ্ল্যাটে নিচের ফ্ল্যাটে ক্রমাগত কোনো না কোনো ঘটনা হয়। এবং আপনি যে অ্যাপার্টমেন্টে রয়েছেন এমনও হতে পারে সেটা ছাদে কোনো না কোনো একটা ঘটনা প্রতিনিয়ত হচ্ছে বা ঘটছে, আপনি হয়তো জানছেন না, কিছু না কিছু ঘটে প্রতিনিয়ত। যাবো আমরা রাজু ভাইয়ের কাছে তার সর্বশেষ ঘটনাটা শুনবো। রাজু ভাই, এটা কোন জায়গার ঘটনা বা কোন এরিয়া
এখন যেটা বলবো?
জি জি জি,
এটা আমার একটি বাস্তব অভিজ্ঞতা এবং এর সঙ্গে কিছু ভুতুরে কাণ্ড কারখানাও আছে। সেটা হচ্ছে আমি যখন প্রিমিয়ার ব্যাংকে চাকরি করতাম, আমি তো আসলে 4টা ব্যাংকে কাজ করেছি, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাজালাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, 4টা ব্যাংক। এই 4টা ব্যাংকের বিস্তর অভিজ্ঞতা আমার আছে, সেখানে অনেকেই হয়তো আমাকে আধ্যাত্মিকতার কারণে কেউ কেউ আমার কলিগরা আমাকে কেউ কেউ পীর বলতেন, কেউ কেউ আধ্যাত্মিক বলতেন, কিন্তু আমি মনে করতাম যে আমার মায়ের দোয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। একদিন একটা ঘটনা দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে যে আমি তো গ্রিন পার্টি একটা, এখন এটা বর্তমানে পরিবেশবাদী একটি সংগঠন, মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের পরিবেশ এগুলো নিয়ে কাজ করি, সেই স্বার্থে জলবায়ু এবং আপনার বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি সামাজিক কাজগুলো থাকে। যার কারণে আমি যখন চাকরি করতাম তখনও আমি আমাদের আমার ক্লায়েন্টগুলোকে আমি সেইভাবে সার্ভিস দিতাম এবং আমি তাদেরকে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতাম এবং অনেকের ক্ষেত্রে আমার কলিগদের ক্ষেত্রে আমি অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম এবং অনেক রকম মানে নির্লোভ থাকার চেষ্টা করতাম এবং অনেক হেল্পফুল থাকার চেষ্টা করতাম। তো কোনো এক ডিপার্টমেন্টের আমি যখন ইনচার্জ ছিলাম তখন দেখা যাচ্ছে যে ঈদের সময় আমার কলিগরা আমার আমার যারা অধস্তন তারা বেশিরভাগ সময় ঈদের সময় বাড়তি ছুটিটা কেউ না কেউ নিয়ে নিত, কেউ বলতো আমি নতুন বিয়ে করেছি, কেউ বলতো যে আমার একটু বাবা অসুস্থ, কেউ বলতো এক একটা কারণে কাউকে না কাউকে আমাকে ছুটি দিয়ে দিতে হতো। কারণ এটা হচ্ছে কিরকম ওই ডিপার্টমেন্টের দেখা গেল যে যে কজন আছে তার মধ্যে একজনকে অন্তত আগে ছুটি দেওয়া যায়, মানে আগে বলতে ঠিক ঈদের আগে এক দুদিন মানে ছুটিটা দিয়ে দেওয়া যায়। তো সবার ক্ষেত্রে তাও হয় না, ঈদের সময় অনেক চাপ থাকে কাজের। তো যাই হোক, আমি ওই যখন এলিফেন্ট রোডে প্রিমিয়ার ব্যাংকে ছিলাম তখন আমার আমার সঙ্গে আবার ওখানকার অফিসার্সদের মধ্যে পিয়ন এবং দারোয়ান সবার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল এবং নারী পুরুষ সবার সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। আমি যেহেতু আমি লেখালেখি করতাম, আমি আমার জীবদ্দশায় 88টা বই লিখেছি, তার মধ্যে 45টাই কবিতার। আমি তখন প্রথম প্রথম বইমেলায় কবিতার বই বের করতাম, যার কারণে আমার কবিতার বই অনেকে আমার ব্যাংক থেকে কিনতেন। এই সক্ষতার কারণে আমার কলিগরা আমাকে খুব শ্রদ্ধাভক্তি করতেন এবং এখনও প্রিমিয়ার ব্যাংকের অনেকেই আমাকে অন্য শাখা থেকেও আমাকে সম্মান করেন। আমি প্রত্যেকেরই জন্মদিনে একটা মেইল করতাম, শুভেচ্ছা জানাইতাম, সেই সুবাদে আমার পরিচিতি আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে কারণে আমার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার হতো এবং আমার অনেক উদাহরণও আছে যে আমি অনেক কিছুই আধ্যাত্মিকভাবে ঘটে যায়। তো অনেক সময় যে তালাটা আমার স্ত্রী খুলতে পারছেন না, দীর্ঘদিন খুলতে পারছেন না, চাবি ঠিকমতো বল ব্যাটে হচ্ছে না, আমি একবারে ধরেই খুলে ফেলতাম। অনেক সময় আমি ঠাট্টা করে আমার স্ত্রীকে বলতাম যে দেখো আমি আল্লাহর খুব পছন্দের, তখন আমার স্ত্রী এই বলতে এসব এভাবে বলো না, কারণ আল্লাহ সবাইকে পছন্দ করেন। তো আমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করেছে যে না, আমি আসলে একটু আধ্যাত্মিক। তো এই আধ্যাত্মিকতার একটি প্রমাণ পেলাম কিরকম, সবাই যখন ছুটি শেষে দিন শেষে ব্যাংক থেকে সবাই চলে গেল, তখন এমন অবস্থা কোনো গাড়ি খালি নেই, কোনো কোনো বাসের ছাদ খালি নেই, ট্রাকের ছাদ খালি নেই, বাসের রড খালি নেই, কিচ্ছু নেই, মানে সবাই যে যার মতো ছুটছে দেশের বাড়ি, একদম ঈদের আগের শেষ অফিস, খুব ভয়ানক অবস্থা। তা আমার আবার হয়েছিল কি যে আমার কাছে এক ধরনের আধ্যাত্মিক একটা শব্দ আসতো না, কিন্তু এক ধরনের উপলব্ধি আসতো। মানে আমি শব্দ বলে আপনাদের ভুল তথ্য দিতে চাই না, এক ধরনের মেসেজ আসতো, যেটা যে মেসেজটা অলিখিত অশব্দীয়। হ্যাঁ, এরকম আগে বহু আগে একবার 90 সাল থেকে হতো, আমি এরকম বলে দিতে পারতাম। তখন আমি কিছু কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে, আমি বলার কারণে আমার বড় ভাই একদিন রাগ করলেন, এই তুমি এইগুলো ভবিষ্যৎবাণী করবে না, কারণ আমি তখন একটা উপলব্ধি করেছিলাম যে এই বাড়িতে কেউ না কেউ মারা যাবে। তখন কিছুদিনের মধ্যেই আমার মা মারা গেলেন এবং আমি তখন আমাদের নির্মাণাধীন বিল্ডিং এর লিন্টেনের উপরে বসে বিকালবেলায় আমি যখন রেডিও শুনতাম, তখন রেডিওতে একটা গানের অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠানের যে গানের কথা, সেই কথাটা যখন দীর্ঘদিন একই গানের কথা থাকতো, দীর্ঘদিন পরে যখন ওই গানের কথাটা চেঞ্জ হয়ে গেল, গানের কথাটা এরকম সব শেষ হয়েও শেষ, এই ধরনের শেষ হয়েও হইল না শেষ, এই ধরনের একটা গানের কথা যখন আসলো, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের বাড়িতেই কেউ না কেউ মারা যাবে এবং তা 2-4 দিনের মধ্যেই। কিন্তু আমি এটা কাউকে শেয়ার করলাম না, যে এই ধরনের কথা শেয়ার করলে নিশ্চয়ই আমাকে চপটাঘাত খাইতে হবে, মার খাইতে হবে বড় ভাইদের বন্ধুদের কাছে। কিন্তু আমি আরো অনেক বিষয়ে গবেষণা করে দেখলাম যে না, এটা নিশ্চিত কেউ না কেউ মারা যাবে। তখন আমি চিন্তা করলাম যে যদি আমি যে ঘটনাটা বলবো তার আগে এটা বলে নিচ্ছি, একটা পুরানো ঘটনা, 90 সালের ঘটনা। সেটা হচ্ছে যে আমি ডিসাইড মানে মনে মনে চিন্তা করলাম যে কেউ না কেউ তো মারা যাবে, কিন্তু কে মারা যাবে সেই তথ্যটা আমার কাছে তখনও আসেনি। তখন আমি চিন্তা করলাম যে প্রবল বৃষ্টিপাতের এই সিজনে যে মারা যাবে তাকে তো আমাদের মসজিদের পিছনে যে জমিটা আছে এখানেই কবর দিতে হবে। তখন আমি চিন্তা করলাম যে এখানে এত বৃষ্টির মধ্যে কিভাবে কবর দেওয়া হবে। এই কল্পনাগুলো আমার কাছে আগে চলে আসলো, অন্তত পক্ষে 7 দিন আগে। তারপরে যখন ঈদের আগের দিন আমার আম্মা স্ট্রোক করলেন, স্ট্রোক করার পরে তখনও আমি নিশ্চিত যে আমার আম্মাকে বাঁচানো যাবে না। কিন্তু আমরা দৌড়দৌড়ি করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক কিছু হচ্ছে, অনেক ভাই বোন আম্মাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার কাছে তো আরো 7 দিন আগে মেসেজ আছে যে আম্মা এই বাড়িতে কেউ মারা যাবে। তখন আমি দেখলাম যে পরে ঈদের পরে আম্মাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো, যাই হোক পরবর্তীতে আম্মা মারাই গেলেন। তো আমি পরে দেখলাম যে প্রবল বৃষ্টিপাতের মধ্যে এখানে আম্মাকে কবরস্থ করা হলো, সেখানে ঠিক যা যা কল্পনা করেছিলাম ঠিক তাই তাই প্রবল বৃষ্টির মধ্যে এই পানি শেষে কোনো মতে আম্মাকে কবরস্থ করা হলো। তখন থেকে আমি আরেকজন নির্বাচন দাঁড়িয়েছিল, দেখলাম একটা বুলডোজার উল্টি আছে, তার পোস্টারও উল্টি আছে। তখন আমি বললাম যে এই লোক তো জিততে পারবে না। তোমার কাজিনটা তখন বললো তুই কেমনে বললি, তখন আমি খুলে বললাম যে এরকম আমাদের আম্মা মারা যাওয়ার আগে আমি আইডিয়াটা 7 দিন আগে পেয়েছিলাম, আমার কাছে মেসেজ আসে। তখন বড় ভাই আমাকে খুব রাগ করলেন যে তুমি এই ধরনের বার্তা কখনোই দিবা না। যাই হোক, যেটা বলছিলাম সেরকম একটা বার্তা দীর্ঘদিন পরে আমি যখন ব্যাংকে চাকরি করি, তখন আমার কানে কানে একটা অশরীরী আত্মার মতো একটা শব্দের মতো উচ্চারিত হচ্ছে, আমি জানতে পারলাম যে আমি নিশ্চয়ই বাস পাবো। তারপরে আমি আমার কোমরে প্রচন্ড ব্যথা, আমার পেটের ডিহাইড্রেশন, অসুস্থতা শরীরে, আমি শাহবাগে একটা আইল্যান্ডের উপরে বাসা থেকে আগে থেকেই টুল নিয়ে আসলাম। টুল নিয়ে উল্টো দিকে, যেদিক দিয়ে বাস যায় গাড়ি যায় তার উল্টো দিকে বসে আসি, এবং আমি আগেই নিশ্চিতভাবে মেসেজ পাই গেছি যে আমাকে তুলে নেওয়া হবে, মানে আমি যেতে পারবো। তো যাই হোক, এখন আমি যখন নিশ্চিত হয়ে গেছি আমি যেতে পারবো, তখন দেখলাম যে একটা বাসের মধ্যে আমার যে গানম্যান ড্রেস ট্রেস চেঞ্জ করে গান টান জমা রেখে কিভাবে বাসের মধ্যে ঝুলে চলে গেলো গাপ তুলে, আমি তাকায় দেখলাম আর আমার দিকে তাকিয়ে থাকলো গানম্যান যে স্যার আপনি কি ব্যাপার, আপনি এখনো বসে আছেন, আপনি কিভাবে যাবেন, আপনি অসুস্থ, আমার কোমরে প্রচন্ড ব্যথা, উঠতে পারি না। দেখেন আমার কাছে মেসেজ এসে গেছে যে আমি যেতে পারবো। একটু পরে একটা মাইক্রোবাস এসে আমার পাশে হর্ন দিচ্ছে, ড্রাইভার বলছে ভাই আসেন ভাই আসেন, আপনি গাপ তুলে যাবেন না। তাই বললাম যে হ্যাঁ, এরকম সত্যি কথা বলছি, এরকম তো ওই যে ওই আগের গল্পের মতো আমি ঘুমিয়ে আসেন জেগে আছি এরকম কনফিউশন না, একদম বাস্তব সত্যি কথা। তখন আমি উঠলাম ড্রাইভারের পিছনে, তাকে দেখলাম যে ভদ্র মহিলা বাচ্চা কাচ্চা সহ এক ভদ্রলোক বসা। তা আমার ড্রাইভার বললো যে উনি তিতাস গ্যাসের ইঞ্জিনিয়ার। তা আমি আর পিছনে বেশি তা সপরিবারে বসে আছে বেশি কথা বললাম না, শুধু ওই উপযোগ হয়েই ইঞ্জিনিয়ার বললেন যে একটা সিট খালি যেহেতু ড্রাইভারের পাশে আছে, ভাবলাম কাউকে না কাউকে নেওয়া দরকার, দেখি যে আপনি মনে হয় গাপ তুলে যাবেন বসে আছেন, নিয়ে আসলাম। কিন্তু আমি তো মনে মনে বলতেছি এটা তো আমাকে শুনাইলেন, কিন্তু আমি এই মেসেজটা তো আগেই পেয়ে গেছি যে আমাকে গাপ তুলে নিয়ে যাওয়া হবে এবং মাগুরায় আমার শ্বশুরবাড়ি, তখন আমি যাব শ্বশুরবাড়িতে থেকে তারপরের দিন হয়তো আমাদের বাড়িতে আব্বার সাথে ঈদ করব বা নামাজ পড়ব, প্ল্যান করা আছে। কিন্তু আমি যে এই ভালো ভালো কাজ করেছি, অনেক কলিগসদের ছুটি দিয়েছি বা অনেকের হেল্পফুল, এই বিধায় হয়তো আমার জন্য পুরস্কার, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এটা শুনে যে এই মেসেজটা আমি আগেই পেয়ে গেছি যে আমি যেতে পারবো, যার কারণে আমার মধ্যে কোনো শঙ্কাই কাজ করছে না। দেন ওই তিতাস গ্যাসের গাড়িতে উঠে আমি গাবতলি গেলাম, ওই ইঞ্জিনিয়ার সাহেব বললো যে একটু যতদূর সম্ভব কাউন্টারের কাছে দিয়ে আসো। আমি তখন বাইরে ভাই বলেছিলাম যে আমার কোমরে একটু ব্যথা, তো কোমরে ব্যথা হয়েছে আসলে, একটু হতেই পারে, কিন্তু আমাকে একদম ওই কাছাকাছি নিয়ে নামিয়ে দিল। আমি ঠিক বাস স্ট্যান্ডে গেলাম, দেখি অসংখ্য মানুষ, মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে, এবং গাবতলি বাস স্ট্যান্ডের এখানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, মাথা আর মাথা, কোন রকমের বাসে সিট নাই, রডে খালি নাই, বাসের ট্রাকে পর্যন্ত মানুষ আছে, ট্রাকও খালি নাই। আমি একটা ব্যাগ নিয়ে, আমার একটু ভীষণ ড্রাইহাইড্রেশন, আমি একটু পরে বাথরুম করতে হবে, কোথায় রাখবো ব্যাগ, কোথায় রাখবো টুল, কোথায় পাবো বাস, ভয়ানক অবস্থা। আমার কাছে মেসেজ আসলো যে ডোন্ট ওরি, মানে এক ধরনের আমার ভিতরে একটা সাহস আসলো এবং এক ধরনের তথ্য মতো সিগন্যাল পাইলাম, সে আগের সিগন্যালের মতো, ডোন্ট ওরি। একটু পরে একটি সুন্দরী মেয়ে শ্যামলা বরণ গায়ে সে এসে বললো যে ভাইয়া আপনি কি এদিকে যাবেন যশোর টশোর দিকে? হ্যাঁ যাবো। মাথা নিচু করে ফিস ফিস করে বললো যেহেতু আশেপাশে অনেক লোকই আছে, আমি তো আরো আগে আসছি, দেখলাম যে আপনি কিছুক্ষণ আগেই আসছেন, তা আমি তো জোরে বললে অন্যরা বলবে যে এটা তো আমাদের দিতে হবে, আমার কাছে একটা বাসের টিকিট আছে, এই টিকিটটা আপনি নিতে পারবেন, পয়সা দিয়ে কিনে নিতে হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি বললাম কি শর্ত? তা বলে শর্ত হলো যে আমাকে যার সাথে বিয়ে দেওয়া হবে উনি মালিবাগ থেকে আসতেছে, ওই টিকিটটা আরো 15 দিন আগে করা এবং হেভি ভলভো দামি বাস, কিন্তু ওনার সঙ্গে আমি বিয়ে বসবো না। তা তাহলে আমি বললাম তাহলে আপনি কি করবেন? বুঝলে আমাকে ওই ইয়ে থেকে, এটাকে কি বলে, মুন্সিগঞ্জ তো না, আর একটা জেলা, সেখান থেকে আমার লোক আসতেছে যে একজন আমার প্রেমিক, সে আমাকে বিয়ে করবে, আমাকে, আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে চলে যাব। কিন্তু কন্ডিশন হচ্ছে বাস 8টার সময় হয়তো মালিবাগ থেকে এখানে আটটার সময় পৌঁছাবে। যদি আমার কাছে যিনি আসবেন তিনি যদি সরি মুন্সিগঞ্জ না নরসিংদী থেকে যিনি আসবেন তিনি যদি আটটার আগে চলে আসে আমি তার সাথে চলে যাবো, আপনার কাছে বাসের টিকিটটা আমি বিক্রি করে দিয়ে চলে যাবো। আর যদি উনি না এসে পৌঁছায় আর আমার যার সাথে বিয়ে হওয়ার কথা উনি যদি মালিবাগ থেকে চলে আসে আমি তার সাথে চলে যাব। আমি তো শিওর যে অবশ্যই অবশ্যই যিনি থেকে আসবে নরসিংদী থেকে আসবে আমি শিওর যে সে আগে আসবে, কারণ এই প্লটটা পুরো তৈরি করা, মানে আমি যে গাবতলি পর্যন্ত পৌঁছলাম শাহবাগ থেকে এটা আমি যেভাবে পৌঁছলাম আমি জানি যে যেই সংকেতের মাধ্যমে আমি গাবতলি এসে পৌঁছলাম ঠিক একই মাধ্যমে একই সিস্টেমে আমাকে মাগুরা বন্ধু পৌঁছানো হবে। অথবা আমি শিওর হয়ে গেছি মহিলা আইএফআইসি ব্যাংকে চাকরি করে আমার বলছিল, তো আমি তখন প্রিমিয়ার ব্যাংকে, তো মহিলা আমার কনফিউজ তার যে প্রেমিক আসতে পারবে কি পারবে না, কিন্তু আমি শিওর তার প্রেমিক আসতে পারবে, কারণ আমি জানি যে এটা একটা প্লট সাজানো হয়েছে আমি তো অবশ্যই পাব। তা আমি বললাম যে আপনি একটু আমার টুলটাতে বসেন, আমি একটু বাথরুম না করলে আমার কাপড় নষ্ট হয়ে যাবে। তা আমি খুব কষ্টে মিষ্টে কষ্টে মিষ্টে বাথরুমে গেছি এবং আমি চিন্তা করলাম বাথরুমে যে কি সাবান পাওয়া যায় এই ধরনের বাস স্ট্যান্ডে তো পাওয়াই যায় না। তা আমি বাথরুম করার পরে আমার কাছে মনে হলো যে পৃথিবীর যত ঝর্ণা আছে, পৃথিবীর যত সমুদ্রের শব্দ আছে এবং পৃথিবীর যত বজ্রপাতের শব্দ আছে একসাথে শব্দ করে আমার পেট খালি হয়ে গেল, বাথরুম হয়ে গেল এবং আমি অনেকটা শান্তি অনুভব করলাম। তারপরে আস্তে করে একটু খেয়াল করলাম আপসা বাইরের লাইট পোস্টের আলো আসছে, দেখলাম যে একটা সাবানও আছে এবং একদম বাস্তব কথা আমি সাবানটা হাতটা ধুয়ে আমি দাঁড়ানোর পরে এত প্রশান্তি লাগলো, এত প্রশান্তি যে একদম ডিহাইড্রেশনের রোগী আমার মাথাও ঘুরলো না, এই লাগলো মনে হলো যে আমার পেট পরিষ্কার হয়ে আমি একটু প্রশান্তিতে আমি আবার চলে আসলাম। দেখেন মেয়েটা আমার ব্যাগ অপরিচিত মেয়ে কিন্তু আমার ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে নিয়ে এসে টুলটা নিয়ে বসেছিল, পরে আমি গেলে মেয়ে আমাকে টুলটা ছেড়ে দিল, সে আইএফআইসি ব্যাংকে চাই করে। আমি প্রিমিয়ার ব্যাংক কলিগ কিন্তু সে কিন্তু আমাকে টিকিট অফার করার আগে জানতো না যে আমি ব্যাংকার, কাকতালি ভাবে মিলে গেল সেও ব্যাংকার আমিও ব্যাংকার। পরে তখন পৌনে আটটা বাজে আর 15 মিনিট সময় মেয়ে খুব টেনশনে আছে, যদি তার যার সাথে বিয়ে হওয়ার কথা সে যদি চলে আসে তাহলে আমি কিন্তু টিকিট পাবো না, আমি কিভাবে মাগুরা যাব আমিও জানি না, কিন্তু আমি এটা জানি আমি এটা শিওর যে আমি যেতে পারবো। ঠিক যা কথা তাই কাজ, ওই নরসিংদী থেকে ছেলেটা চলে আসলে দ্রুততম সময়ের মধ্যে আমাকে সেই মেয়েটার টিকিট দিয়ে দিল, আমি টিকিটের কত টাকা জন্য মূল্য ছিল দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলে মেয়েটা সেই ছেলেটাকে নিয়ে হাওয়া হয়ে গেল চলে গেল। এই তারপরে 5 মিনিটের মধ্যে বাস এসে হাজির, সে বাসটি বিশাল ভলভো অনেক দামি অনেক বড় টিকিট চেয়ার কোচ, মানে এমনি সাধারণত বাসের রডই পাচ্ছে না মানুষ, ট্রাকের ছাদ পাচ্ছে না, ঝুলে লোকাল বাসে যেতে পারছে না, সেখানে একটা 15 দিন আগে করার টিকিট আমি পেয়ে গেলাম। তারপরে আমার কনফিডেন্স ছিল যে আমি তো পাবোই, আমি বাসে উঠলাম, উঠার পরে খুব কষ্ট হলো আমার কোমরে ব্যথা, উঠার পরে যেই ভদ্রলোক বসা একদম অপূর্ব ভাই একদম দেখতে আপনার মতোই কাছাকাছি, সেই ভদ্রলোক আমাকে সিট দিবে না পাশে, বলে যে এটা তো একজনের সিট আমি 15 দিন আগে কিনেছি, এই সিট আপনি কেমনি বসবেন, আমি বলছি আপনি যার কাছ থেকে আপনি যার জন্য কিনেছেন সে তো আমার কাছে বিক্রি করে দিয়েছে তো কিছুতেই সিট দিবে না। পরে আমি দেখি যে এখানে কোনো কাজ হবে না, মানে ওনাকে রিকোয়েস্টে কাজ হচ্ছে না, তখন আমি ওনাকে বললাম দেখেন আমি কিন্তু তখন আমি হিউম্যান রাইটস কমিশনের আমি সম্ভবত যুগ্ম সমন্বয়ক না আহ্বায়ক মনে নাই ঢাকা সিটি উত্তর, তখন হিউম্যান রাইটস কমিশনের খুব দাপট। তা আমি তখন বললাম যে ভাই আমি কিন্তু হিউম্যান রাইটস কমিশনের, আমি একটা মানবাধিকার কর্মী, আপনার মিথ্যা কথা বলবো, আমি একজন ব্যাংকার, আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো, আপনার যার সাথে যাওয়ার কথা সে টিকিট বিক্রি করছে বলেই তো আমি আসতে পারছি, আমি অসুস্থ মানুষ। সে রাজি হচ্ছে না, পরে পাশের সিটে যারা ছিল তারা ওই লোকটাকে ধমক দিয়ে বলল যে ভাই আপনি এরকম করছেন কেন, যে সিট টিকিট কিনে নিয়ে আসছে সে বসবে, সমস্যা কি। পরে আমি বসতে পারলাম। তারপরে মজার ব্যাপার হলো যে ওই ভদ্রলোক সারা রাস্তায় আর আমার দিকে মাথাই ঘোরায়নি, সারা রাস্তায় মাথাটা এভাবেই ছিল এভাবেই ছিল, মানে সেই তার সে কিছুতে নিতে পারেনি, কিছুতে নিতে পারে নাই যে কি করে সম্ভব এই সিটটা সে বেঁচে চলে গেল যার সাথে তার বিয়ে হওয়ার কথা। তার বিয়ে পরে হয়েছে কি না হয়েছে জানি না, আমি আর সেই মেয়ের সাথে যোগাযোগ করিনি, যদিও মেয়ের আমি ভিজিটিং কার্ড নিয়েছিলাম তারপরে হারিয়ে ফেলেছি। যাই হোক, ওইভাবে আমি ওই বাসে মাগুরা চলে গেলাম রাত্রি 1টার দিকে এবং আমার শ্যালোকে সে আমাকে রিক্সা আগেই রিজার্ভ করে রেখেছিল, আমাকে নিয়ে গেল। আমি পুরোটা আধ্যাত্মিকভাবে এবং অতীব মানে খুবই একটা কাকতালীয় ভাবেই হোক আমি যে বার্তাগুলো পেলাম সে বার্তাগুলোর ভিত্তিতেই কিন্তু আমি গিয়ে মাগুরায় পৌঁছে গেলাম।
খুবই অদ্ভুত একটা ঘটনা, এবং কিছু কিছু ঘটনা থাকে যার ব্যাখ্যা বা কারণ হয়তো বা আমরা কখনো খুঁজে পাবো না। এবং সেম একই ভাবে আপনিও হয়তো বা যদি বলি সেটা হচ্ছে যে এই বিষয়গুলোর ব্যাখ্যা কখনোই খুঁজে পাবেন না। থ্যাংক ইউ সো মাচ, বেশ কিছু স্টোরি আমরা আপনার কাছ থেকে আজকে শুনছিলাম আমরা রাজু ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য, খুব ভালো থাকবেন। অ্যান্ড একই সঙ্গে যেটা বলবো, পরবর্তীতে যদি আবারও কখনো বেশ কিছু ঘটনা কালেক্ট হয়, চাইলে
আমার কালেক্ট না আরো কিছু ঘটনা আছে পরবর্তীতে
আমরা সেই কোনো না কোনো বিস্তারিত সেই ঘটনাগুলো
শুনবো। অসংখ্য ঘটনা আছে, আমি দিতে পারবো
অবশ্যই। সো রাইট নাও যেটা করবো, আমরা ছোট্ট একটা বিরতি নিবো। বিরতির ওপারে আমরা আমাদের দ্বিতীয় যিনি অতিথি রয়েছেন তাকে বিদায় দিব, এবং তৃতীয় অতিথিকে সঙ্গে নিয়ে ফিরছি। চলছে ভূত স্টুডিও ব্রডটি গ্রু বাই প্রাণ পটানা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটিবার, এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কখনো মনে হতে পারে চিপস, আবার কখনো মনে হতে পারে বিস্কিট। বিস্কিট চিপস এর মজার কনফিউশনটা চলতেই থাকুক। একদমই রাত দশটা শুরু করে দিয়েছিলাম, দুজন গেস্ট অলরেডি চলে গেছেন, এবং তৃতীয় যিনি অতিথি তিনি কিন্তু চলে এসছেন, রাইট? সো আপনিও ঠিক একইভাবে, আপনার যদি মনে হয় যে না আপনারও বেশ কিছু স্টোরি আছে এবং সেই গল্পগুলো নিয়ে আপনি চলে আসবেন ভূত স্টুডিওতে, খুবই সহজ মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, আবারও বলছি নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন, এই কয়েকটা জিনিস লিখে সেন্ড করে দিবেন 26969 নাম্বারে। আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে প্রচুর গল্প আছে, প্রচুর গল্প আছে। কারণ প্রচুর গল্প যদি না থাকতো, এই যে দীর্ঘ এতদিন যাবত এই অনুষ্ঠানটা চলছে, প্রতি সপ্তাহেই তো কেউ না কেউ আসছে, কোনো সপ্তাহে আপনি আসছেন, কোনো সপ্তাহে আরো একজন আসছে, কোনো সপ্তাহে আরো অন্য একজন আসছে, আসছে তো, চলছে তো অনুষ্ঠানটা। সো দ্যাট মিন্স আপনার কাছেও বেশ কিছু ঘটনা আছে, আপনি চাইলেই এখানে আসতে পারেন। কখনো কখনো যেটা হয় যে RBS লেখা প্রচুর আমরা রেজিস্ট্রেশন পাই, যেটা কখনো হাজার ছাড়িয়ে যায়, শত ছাড়িয়ে যায় রেজিস্ট্রেশনের নাম্বার, কিন্তু ফোন কল দেওয়ার পর যেটা বলে থাকেন, আমি তো একটু দুষ্টামি করে দেখলাম যে আপনারা কল দেন কিনা, বা আমি তো একটু ফান করে দেখলাম যে দেখি আসলে কি হয়। সো প্লিজ ফান করার জন্য RBS টাইপ করবেন না, ফান করবার জন্য আসলে রেজিস্ট্রেশনে আমি কখনো কিন্তু বলিনি যে যদি ফান করতে চান আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করুন এখনই, অবশ্যই আমি এই কথাটি বলিনি আপনাকে। তো রেজিস্ট্রেশন তারাই করবেন যারা পরের পর্বে আসতে চান। অনেক সময় কিন্তু একটা বিব্রতকর সিচুয়েশন হয়ে যায়, আপনি আপনার বোনের মোবাইল দিয়ে, দুলা ভাইয়ের মোবাইল দিয়ে, বাবার মোবাইল দিয়ে, মায়ের মোবাইল দিয়ে, ভাইয়ের মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেন, কিন্তু যখন আপনাকে আমরা ফোন দেই তখন হয়তো বা আপনার রিলেটিভ যেটা রিপ্লাই দেয়, না না এইটা তো আসলে এটা আমার ব্যক্তিগত মোবাইল, ও আমার মোবাইল দিয়ে রেডিওটা শুনে, সো এটা ডিলিট করে দেন। সো এই ব্যাপার স্যাপারগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন সবসময় আপনার নিজের মোবাইল ফোন থেকে করবেন, নিজের মোবাইল ফোন থেকে যখন রেজিস্ট্রেশনটা করবেন, আপনাকে যখন আমরা ফোন দিব তখন শুধুমাত্র আমরা আপনাকেই পাব, দ্যাটস ইট। সো নেক্সট এপিসোডে আসার জন্য RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন পরিচিত হওয়া যাক আমাদের তৃতীয় যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ সারোয়ার। আমার কাছ থেকে প্রথম যে ঘটনাটা আপনারা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর এই ঘটনাটা হচ্ছে একটা মসজিদকে কেন্দ্র করে। তো আমি আর বেশি কথা না বেরিয়ে অপূর্ব ভাই আমি গল্পের দিকে চলে যাচ্ছি। তো আমাকে একদিন এক হুজুর, আমার যে ক্লাস মেট হুজুর আছে, উনি আমাকে ডাক দিয়ে বললো যে সারোয়ার তুই দিকে আসো। তো আমি হুজুরের ডাকে সাড়া দিলাম। সাড়া দেওয়ার পরে বলতেছে যে সারোয়ার তোমাকে তো একটা মসজিদে চাকরি করতে হবে মুয়াজ্জিনের দায়িত্বে, যেহেতু তোমার কণ্ঠ মাশাআল্লাহ অনেক ভালো আছে, তুমি চাকরি করতে হবে। তা আমি বললাম হুজুর এখন তো সম্ভব নয়, আমি একটু ভেবে চিন্তে আপনাকে জানাচ্ছি। তো আমাদের ক্লাসমেট যারা আছে তাদেরকে আমি নিয়ে বিষয়টা একটু বসলাম যে যদি চাকরিটা হয় তাহলে কেমন হয়। অনেকে অনেক কথা বলল যে নিয়ে নে, সমস্যা নেই, তোর আর্থিক দুর্বলতা এটা সেটা বললো আর কি। তো ফাইনালি আমি হুজুরকে বললাম যে ঠিক আছে হুজুর, আমি চাকরি করতে ইচ্ছুক। তো আমি 1 তারিখে জয়েন করি। জয়েন করার কয়েকদিন যাওয়ার পরে যেটা আমার সাথে ঘটল, কমিটিরা বলতেছে যে তোমাকে মসজিদে থাকতে হবে। আমি বললাম যে এখানে তো থাকা সম্ভব না, যেহেতু এই যে মসজিদটা রয়েছে এই মসজিদের মধ্যে মানে রুম নাই, বিকজ মানে এখানে কোনো রুম নাই, যে এখানে কোনো রুম নাই। তো আমি বললাম যে এখানে তো থাকা সম্ভব না, কেমনে থাকবো এর মধ্যে। তো বলতেছে না এখানে অনেক জিনিসপত্র আছে, মাইকের জিনিস আছে, হারায় যেতে পারে, তোমাকে এখানে থাকতে হবে। তো আমি কিছু আর কথা না বাড়িয়ে হে বলে দিলাম। তো অপূর্বভাবে যেটা আমার সাথে ফার্স্ট দিন যেটা ঘটলো, আমি মসজিদে 9টার দিকে ঘুমোতে গেলাম, আমাদের মাদ্রাসা গ্রুপ স্টাডি শেষ করে। তো ঘুমাতে ঘুমাতে 9:30-10 এরকম হয়ে যায়। তো আমি অর্ধেক ঘুম মানে মোটামুটি ঘুমের মধ্যে তখন যেটা ঘটলো আমার সাথে সেটা হলো যে আমি অনুভব করতে লাগলাম যে কে যেন একজন আসছে। আর আমার যে কম্বলটা ছিল সে কম্বলটা মানে টান দিয়ে দূরে ফালাই দিছে, যেরকম অনন্য বা আপনি এখানে আমি এখানে এতটুকু দূরত্বের মধ্যে কম্বলটা মানে টান দিয়ে ওইদিকে এতটুকু দূরে মানে ফালাই দিছে। তো ভিতরে একটা ভয় কাজ করলো, যেটা কি আমার লাঠিতে গেল নাকি কেউ টান দিল, আমি তো একটা অনুভব করতে পারলাম কে যেন আসলো। তখন এটা হালকা ভিতরে একটা ভয় কাজ করলো। তখন যেটা হলো আমি একটু সাহস নিয়ে কম্বলটাকে আনতে গেলাম। তো আনার সময় আর কিছু হয়নি, আর এদিন আর কিছু হয়নি, আমি সকাল হলো ক্লাসে গেলাম। ক্লাসের পরে বিষয়টা কাউকে বলিনি, যেহেতু এটা অনেকে বিশ্বাস করবে না, এই ভৌতিক গুলা অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, তো আমি কাউকে বলিনি যে দ্বিতীয় দিন যে ঘটনা আমার সাথে হলো সেটা হচ্ছে মানে আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কে যেন, এরকম একটা আমি অনুভব করতে পারছি। তো এরকম যে এটা বিড়ালও না আর মানুষের পাও না, এরকম একটা আকৃতিতে মানে আমার উপর দিয়ে হেঁটে গেছে। তখন আমার ভিতরে আরো ভয় কাজ করলো যে এটা কেমনে হতে পারে। তো আমার বিষয়টা সকাল হলো, সকাল হওয়ার পরে আমি হুজুরকে বিষয়টা জানালাম। হুজুর আমার ফার্স্ট দিন আমার সাথে এরকম হলো এবং দ্বিতীয় দিন কেজন আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম একটা আকৃতি। তো হুজুর বলল যে সমস্যা নেই, তুমি একা যেহেতু থাকছস তোমার এরকম একটা ভয় কাজ করতে পারে, এক কাজ করো আমি তোমার শরীরটাকে বন্ধ করে দিই আর সাথে যদি পারো একজন নিয়ে থাকো। তো এই কথা বলার পর আমি আমার ক্লাসমেট যারা আছে ক্লাসমেটদের কাছে গেলাম যে এমন এমন বিষয় বন্ধু, আমার তো অনেক ভয় লাগতেছে, তোরা যদি পারিস আমাকে একটু হেল্প কর, আমার সাথে একটু থাক। তো ওনারা বললো যে না রে, ওইটা তো আমারও আমাদেরও ভয় লাগতেছে যে তোর সাথে যেহেতু ঘটছে এটা আমাদের সাথেও ঘটতে পারে। আমার মনে আবার একটা জিদ চলে আসছে যে কিসের বন্ধু, ওরা আমাকে একটু হেল্প করলো না এরকম বিপদে। জিদ দিয়ে মানে তৃতীয় দিন আমি থাকতে গেলাম, চাকরি নতুন জয়েন, তৃতীয় দিন থাকতে গেলাম। তৃতীয় দিন থাকার পরে রাত 1টা থেকে 1টা এরকম হলো, তখন মানে আমি হালকা ঘুম ছুটলো আমার। ছোটার পর যেটা দেখলাম মসজিদের প্রথম কাতারে, মসজিদের সারি আছে প্রথম কাতারের মধ্যে মানে 10 থেকে 12 ফুট লম্বা, 10 থেকে 12 ফুট লম্বা সারি করে নামাজ পড়তেছে, এত লম্বা সাদা, একদম সাদা ধকধকে। তখন ভিতরে মানে এতটা, যেহেতু আমি শুনছি যে জিনেরও নামাজ পড়ে, হ্যাঁ জিনেরও মুসলমানদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, অনেক কিছু করে মুসলমানদের আকৃতি। তো আমি এতটা ভয় না পেয়ে, যেহেতু আমার শরীর ওই সময় হুজুর বন্ধ করে দিছিল, তখন এতটা ভয় পাইনি। আমি এই দিন আর আমার ভালোই কাটলো, এবং এই বিষয়টা যে তিনটা বিষয় আমার সাথে ঘটলো এই তিনটা বিষয় আমি হুজুরকে বললাম, এন্ড কমিটিকে বলছি যে আমি এখানে চাকরি করব না যেহেতু এই তিনটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমি হুজুরকে যখন বললাম, হুজুরও বলল যে সমস্যা নেই, তোমাকে এখানে থাকতে হবে না। আমি বললাম যে না হুজুর, আমাকে থাকতে হবে না, আমি এখানে চাকরি ছেড়ে দেবো যেহেতু আমার অনেক প্রবলেম হচ্ছে। তো এর এক পর্যায়ে আমি চাকরিটা ছেড়ে দিই। এটা হচ্ছে ভাই আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো প্রথম ঘটনাটা আজকে আমরা শুনছিলাম আমাদের সর্বশেষ যিনি অতিথি তার কাছ থেকে, এবং আরো বেশ কিছু স্টোরি কিন্তু আমরা শুনবো। যেমনটা এই মুহূর্তে সোহেল যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ঢাকা আসতে আসতে আপনাদেরকে শুনছিলাম, একটু আগে বাসায় পৌঁছলাম এবং আজকের ঘটনাগুলো বেশ ভয় লাগলো। থ্যাংক ইউ টিম ফুড স্টুডিও, আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যেমনটা আমাদের সঙ্গে রয়েছেন মায়া, এবং তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর থেকে, তিনি শুনছেন, জয়েন করেছেন ওদের সাথে আবু তালেব, এবং বলছেন ভাইয়া সবসময় আপনাদের সঙ্গে থাকি এবং আজকেও বেশ ভালো লাগছে। অরূপ বিশ্বাস, তিনি আছেন ওদের সাথে নরসিংদী থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। অর্ণব খান জয়েন করে আছেন এবং বলছেন বেশ ভয় লাগছে, ভালো লাগছে, মজাও লাগছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। সো হালকা হালকা হিম হিম ঠান্ডা এবং সবকিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা এই মুহূর্তে বাইরে বেশ চমৎকার এবং ঠান্ডা একটা শীতল পরিবেশ কিন্তু আমি কেন জানি সবসময় আমার পার্সোনালি বেশ ভালো লাগে। শীতের রাতে এবং বৃষ্টির রাতে এই ধরনের প্যারানর্মাল ব্যাপার স্যাপারগুলো, গল্পগুলো শুনতে বেশ আমি ব্যক্তিগতভাবে বেশ এনজয় করি। তো আপনার ফিডব্যাকটাও জানাবেন। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, ফিডব্যাকটা কিন্তু আমাকে জানাতেই পারো। দ্বিতীয় কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
দ্বিতীয় যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটনা। এটা হচ্ছে ছোটবেলায় যখন আমার বয়স ছিল প্রায় 10-11 এরকম, আমি আমার গ্রামের এক স্কুলে পড়াশোনা করতাম, পাশাপাশি আমার আম্মুকে হেল্প করতাম। তো হেল্প করার পাশাপাশি আমার সাথে একদিন যে ঘটনাটা ঘটল, আমাদের নানুদের বাসায় মানে আমাদের ফ্যামিলির সবারই দাওয়াত ছিল। তো ওই দিন আম্মু যেতে পারেনি, কোন এক কারণবশত আম্মু এখানে যেতে পারেনি। তো আম্মু নানু বলল যে যেহেতু তোর আম্মু আসতে পারেনি, তো এক কাজ কর, তোর আম্মুর জন্য কিছু খাবার দে, এটা তুই তোর আম্মুকে নিয়ে পৌঁছাই দিস। তো খাবারটা ছিল মানে গোস্ত রুটি, আরেকটা বাটিতে ছিল মানে পায়েস, এরকম কিছু খাবার ছিল। তো খাবার দিয়ে মানে আমার সাথে যে ঘটনাটা ওই দিন ঘটছিল, ওই দিন ছিল আসরের পরে মাগরিবের আগে, মানে একটা কালোচে ভাব সন্ধ্যা এরকম একটা টাইপের আর কি। তো যেটা ওই দিন আমার সাথে ঘটল, আমি এইগুলা দুইটা বাটি নিয়ে মানে আসতেছি, যখন আমি আসতেছিলাম তখন রাস্তার মধ্যে আমাদের যে গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে মানে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা হচ্ছে মানে গ্রামের মধ্যে দিয়ে, আর পাশাপাশি একটা আমাদের গুরুস্থান রয়েছে, পুরো গ্রামের একটা গুরুস্থান, ঠিক আছে, একটা গ্রামের পুরো গ্রামের একটা গুরুস্থান, আর রাস্তাটা হচ্ছে গুরুস্থানের সাইড, অর্ধেক সাইড দিয়ে যেহেতু গ্রাম। তখন মানে যেটা আমার সাথে ঘটলো, আমি নানুর বাসা থেকে ওই গুরুস্থানের পাশাপাশি চলে আসছি, ওই সময় মানে আমি যেটা খেয়াল করলাম যে আমাকে কে যেন পিছন থেকে ডাকতেছে, কে যেন আমাকে পিছন থেকে ডাকতেছে নাম ধরে। তখন আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে একজন মহিলা আসলো, তো মহিলাটা হচ্ছে এত বৃদ্ধ না আবার এত জোয়ানও না, এরকম একটা মহিলা আমার কাছে আসলো, এসে বলতেছে যে তোমার হাতে এটা কি। তখন আমি বললাম যে এটা হচ্ছে আমার আম্মুর জন্য নানু খাবার দিছে, বললো যে এটা নিয়ে যেতে হবে না, এটা আমাকে দিয়ে দাও। আমি বললাম যে না, এটা কেন তোমাকে দেবো, এটা তো আমার নানু আম্মুর জন্য পাঠিয়েছে, তোমার যদি খেতে মনে চাই তুমি নানুদের বাসায় যাও, আমি এমনিতে বললাম আর কি। উনি বলতেছে যে না, তুমি কি দিবা নাকি জোর করে নিয়ে যাবো। তখন ভাই যেটা আমার সাথে ঘটলো, মানে আমি দেখতে পেলাম যে আমার হাত থেকে দুটা বাটি এমনিতে হাওয়ার মধ্যে ভাসছে, দুটো বাটি আমার হাত থেকে ছুটে হাওয়ার মধ্যে ভাসছে। তখন আমি একটু ভয় পেলাম, আর যখন ওই সময় ছোট ছিলাম, কান্না করতে করতে দৌড়ে মানে বাসার গেলাম, বাসে গিয়ে আম্মু বলতেছে কান্দতেছিস কেন। তখন আম্মু কি ঘটনাটা খুলে বললাম, তখন আম্মু আমাকে সাথে সাথে মানে রূপার পানি দিয়ে গোসল করিয়ে আমার কি রুমে রাখলো। অ্যান্ড আব্বু আসলো, আসার পরে আব্বুকেও ঘটনাটা খুলে বললো যে তোমার ছেলের সাথে এরকম হয়েছে। তখন যেটা হলো মানে আমাকে আম্মু ঘুমাতে দিল, ঘুমানোর পরে মানে আমার সকালে যখন আমাকে ডাক দিল, ডাক্তার দেখতেছে যে সারা শরীরের মধ্যে মানে জ্বর চলে আসছে, আমার সারা শরীরের মধ্যে জ্বর চলে আসছে। তখন মানে আব্বু বললো যে যেহেতু জ্বর চলে আসছে ডক্টরের কাছে নিতে হবে। ডক্টর কাছে যখন নিল, ডক্টর অনেক ওষুধ পাতি দিল, ওই ওষুধে মানে কোনো কাজ হচ্ছে না। তখন চিন্তা করলো যে না, এটা তো একটা অন্য ব্যাপার, একটা অন্য একটা ব্যাপার চলে আসছে। তখন আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গেল, আর ডক্টরের যে ওষুধ ছিল এটা আমাকে খাওয়া নিয়ে কবিরাজের কাছে নিল। কবিরাজকে ঘটনাগুলো খুলে বলল। তখন ঘটনা যে খুলে বলার পর বলতেছে যে তোমার তো ভাগ্য ভালো, যে তোমার কোনো ক্ষতি করেনি, তোমার ছেলের ভাগ্য বলো যে তোমার ছেলেকে কোনো ক্ষতি করেনি, যা খাবার চলে যাক সমস্যা নেই, তোমার ছেলের ভাগ্য বলো যে ও বেঁচে ফিরছে। তখন আমাকে কিছু পানি ফোড়া দিল আর কিছু এই যে তাবিজ আছে তাবিজটা গলার মধ্যে রাখতে দিল। তখন আমার আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি সুস্থ হই। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা,
সেকেন্ড স্টোরি আমরা শুনছিলাম। এবং এর পরে আর প্রবলেম হয় নাই?
জি, এরপরে আর আমার কোনো প্রবলেম হয় নাই।
ওকে, অলরাইট। এবং গোলাম রাব্বানি আছেন আমাদের সাথে, রাহাত খান বলছেন, আজকে শুরু থেকে এখন অবধি আপনাদের সঙ্গে রয়েছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এবং আর অনেকে দেখতে পাচ্ছি, যেমন শহীদ আছেন আমাদের সাথে, ডক্টর ইয়াসিন আহমেদ জয়েন করেছেন, শারমিন মজুমদার তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে কাফরুল থেকে, এমডি তামিম বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতীক মাহমুদ বলছেন গ্রেট ইনিশিয়েটিভ জাগো এফএম, এই সপ্তাহে প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করি, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরও ভীষণ রকম ভালো লাগে প্রত্যেক সপ্তাহে ছুটির আগের দিনটায় সবাই একসঙ্গে, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আই এম প্রিটি শিওর কোনো না কোনো ফ্যামিলিতে কিন্তু এই জিনিসগুলো এখনো হয়, বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে সাউন্ড স্পিকারে মানে রেডিওটা ছেড়ে হয়তোবা গল্পগুলো শুনেন, বা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে একটা হেডফোন দুই ভাই বোন শেয়ার করে বা দুই ভাই শেয়ার করে শুনে, কখনো কখনো বিভিন্ন ফ্যাক্টরি থাকে রাত্রেবেলা যেগুলো পরিচালিত হয়, বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন টেইলার্স থাকে যেগুলো রাত্রেবেলা প্রচুর পরিমাণে কিন্তু কাজ করে থাকেন বিভিন্ন ভাই ও বোনেরা, তো সেই গার্মেন্টসগুলো থেকে বিভিন্ন টেক্সট পায় বিভিন্ন সময়, তো এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে, তো থ্যাংক ইউ পাশে থাকার জন্য আমাদের সঙ্গে সবসময়। ঠিক একইভাবে আপনিও যেভাবে আজকে সরোয়ার ভাই এসছেন, আপনিও পরের পর্বে এখানে আসতে পারেন, আপনি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তবে হ্যাঁ স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলবো, মিনিমাম ক্লাস 9 বা 10 এ পড়ছো, কিছু গল্প তুমি জেনেছো তোমার পরিবারের কাছ থেকে, তবেই রেজিস্ট্রেশনটা করো। এবং রেজিস্ট্রেশন করার আগে প্লিজ ফ্যামিলির কারো কাছ থেকে একটু অনুমতি নিয়ে তারপর রেজিস্ট্রেশনটা করে দিও, ঠিক আছে? সো আপাতত যেটা করবো আমরা, পরের গল্পটা শুনবো সরোয়ার ভাইয়ের কাছ থেকে, তারপর ফিরে এসে লাস্ট মোমেন্টের কথাবার্তাগুলো হবে। এখন সর্বশেষ কোন ঘটনাটা শুনবো আমরা?
তো ভাই, আমি তৃতীয় যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর সেটা হচ্ছে আমার নিজ চোখে দেখা। যেহেতু আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, সো আমার জানা এমনিতেই জানা দরকার। তো একদিন আমার যে ভাই ছিল ছোট ভাই, ও হেস বিভাগে আমাদের গ্রামেরই মাদ্রাসাতে পড়তো, তো মাদ্রাসাতে পড়তো, মাঝামাঝি ও বাসায় চলে আসতো, আর বাসায় আসার যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মানে একদম নিরিবিলি, চারদিকে জঙ্গল, চারদিকে মানে একটা গাছগাছালো বাঁশের ঝাড় এরকম। তো আমাদের যেহেতু গ্রাম, এগুলো থাকবেই স্বাভাবিক, একটু ঘন জঙ্গল, তারপর একটু দূরে দূরে বাড়ি, এগুলো এমনিতেই থাকবে যেহেতু গ্রাম অঞ্চল। সো আমার ভাই মাঝে মাঝে মাদ্রাসা থেকে বাসায় চলে আসতো পালিয়ে, ওর পড়াশোনা ভালো লাগতো না এটা সেটা বলতো। তো ওই দিন আমার ভাইয়ের সাথে যেটা হলো, মানে ওই দিন রাত্রে সন্ধ্যাবেলায় আমার ভাই মানে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে আসছে, ওর নাকি পড়াশোনা ভাল লাগে না। তো আমার আব্বু অনেক রেগে গেছে, কেন আসছো তুমি, তোমাকে পড়তে দিছি, তোমাকে হাফেজ হতে হবে, এটা সেটা অনেক কিছু বলল। বলার পরে মানে ও মানে একটু রাগান্বিত হলো যে আমি তো বাসায় আসতে পারি, বললো যে না তোমাকে সপ্তাহে একবার আসতে হবে, তুমি তো প্রতিদিনই মাঝে মাঝে চলে আসো, প্রতিদিনই চলে আসো। তো ওকে আবার আমার আব্বু মাদ্রাসায় দিয়ে আসলো, মাদ্রাসার মধ্যে দিয়ে আসলো, আর হুজুরের সাথে একটু মুখ কালাকালি হলো, কারণ হুজুর থাকতে কিভাবে ছাত্র বের হয়, হ্যাঁ হুজুর থাকতে ছাত্র কিভাবে বের হয়, একটা অন্যরকম একটা হুজুরের সাথে ইয়ে ঘটে। তো ওই দিন যে ঘটনাটা ঘটলো, ওই দিন আব্বু আমার ভাইকে দিয়ে আসার পরে ও মানে চলে গেল, আবার মানে মাদ্রাসা থেকে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার পরে ওই দিন আর বাসায় যায়নি, আর হুজুরে আব্বুকে কল দিয়ে বলতেছে যে আপনার ছেলে আবার পালিয়ে গেছে, আমাদের কিছু করার নেই, এবার যদি আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসেন আমি আর রাখবো না আপনার ছেলেকে, ঠিক আছে এরকম কথা বলল, আপনার ছেলেকে আর রাখবো না। তখন আব্বু অনেক রাগ হয়ে বলল যে ওইরকম ছেলেরই দরকার নেই, ও যেখানে খুশি রাত্রিবেলা যাক। তখন মানে যেটা হলো ওই দিন রাত চলে গেল, দিন হয়ে আব্বুর ভিতরে একটা কাজ করলো, যেহেতু আমার ছেলে কিভাবে সাতটে কোথায় ছিল কি খাইছে এটা মানে একটু ইয়ে করার চেষ্টা করলো। তখন আমাদেরকে বলল, আমার কাকাদেরকে বলল যে অত রাত্রে বাসা আসেনি, মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, কি একটু খুঁজতে হবে। তখন মানে আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম গ্রামে, কোথাও পাইনি। তখন যেটা হলো আব্বু বলল যে এবার মাইকিং করতে হবে, যেহেতু ছেলে হারাই গেছে একটু পাওয়া যাচ্ছে না রাত্রেবেলা। তখন মাইকিং করলো, মাইকিং করার পরে যে সন্ধ্যাবেলায় ওই দিন আবার সন্ধ্যাবেলায় ওই রাস্তা দিয়ে আসতেছে, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে জঙ্গল ঝাড়ু এর মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে আমাদের গ্রামের, ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার সন্ধ্যাবেলায় ও মানে আমাদের গ্রামের মধ্যে বাড়ির পরে কিছু উঠান থাকে, যেখানে সৌন্দর্য একটা সৌন্দর্যের লাগে একটা উঠান থাকে, ও এখানে একা দাঁড়ানো আছে। তো যেটা হলো ও দাঁড়ানো অবস্থায় আব্বুকে জিজ্ঞেস করতেছে রাত্রে কোথায় ছিলে, তুমি তো রাত্রে বাসা আসনি, এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো ও কোনো উত্তর দিতেছে না, ও কোনো উত্তরই মানে ওর কাছ থেকে আসতেছে না। তখন মানে ও হঠাৎ বলল উঠলো যে এই যে সাপ সাপ সাপ, মানে এরকম একটা বলতেছে যে নিজে থেকে বলতেছে সাপ 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 ধরো ধরো, আর ও নিজে থেকে ধরার চেষ্টা করতেছে। সো আমরা এটা দেখতে পাচ্ছি না যে এখানে সাপ আছে, হ্যাঁ ও নিজে দেখতেছে নিজে বলতেছে এখানে তো সাপ আছে এইটা সেটা বলতেছে, মানে একটু ভৌতিক যে আছে ভিতরে একটা কাজ করলো, আমাদের ভিতরে ভৌতিক একটা কাজ করলো যেখানে তো কোনো সাপ নেই, ও কোথা থেকে দেখতে পাচ্ছে সাপ। তখন যেটা হলো আমার আব্বু ওকে ধরলো, ধরার পর আবার নিস্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না বলতেছে না। তখন বিষয়টা বুঝতে পারলো যে ওকে হয়তো বা কোনো জিনের দোষে, রাত্রেবেলা কোথাও ছিল, হ্যাঁ ওই রাস্তাটা ভালো ছিল না, জঙ্গল ঝাড়টা এরকম কিছু ছিল, তো ওকে হতে পারে জিনের দোষে, তো ওকে আমাদের এক রুমে ওকে রাখলো। রাখার পরে যেটা হলো আমাদের গ্রামের এক হুজুর নিয়ে আসলো, হুজুরকে নিয়ে আসার পরে হুজুর ওকে দেখে বুঝতে পারলো যে না ওকে জিনের দোষে। তো ও মানে ওই জিনের সাথে হুজুরে কথা বলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। অবশেষে আমাদের হুজুরে ব্যর্থ হলো, তখন আব্বুকে বলল যে আমার পক্ষে এটা সম্ভব নয়, আপনি অন্য একটা কবিরাজ দেখেন, হুজুর নেয় না একটা কবিরাজ দেখেন। যখন আব্বু এটা বলল আব্বু অনেক টেনশনে পড়ে গেল, যেহেতু ও ছোট আর ওর ভিতরে এরকম একটা কাজ করতেছে। তখন একটা হুজুরের সন্ধান পেল, ও হুজুরকে নিয়ে আসলো, হুজুর আস মানে ওই সরি হুজুর না কবিরাজ, কবিরাজকে নিয়ে আসলো, আর কবিরাজ আসতে চাচ্ছিল না। তখন কিছু টাকার লোভ দেখে কবিরাজকে নিয়ে আসলো, আসার পরে উনি দেখে বলতেছে যে ওকে তো অবশ্যই জিনে ধরছে, আচ্ছা আমি এটা দেখতেছি, আপনারা সবাই রুম থেকে বের হয়ে যান। এ কথা বললো, সবাই বের হয়ে গেল। তখন ওই কবিরাজ থেকে আমাদের যেটা শোনা আর কি, তো ও মানে ওই কবিরাজ ওই জিনটাকে ভসে আনার চেষ্টা করতেছে, হ্যাঁ ওই কবিরাজ জিনটাকে ভসে আনার চেষ্টা করতেছে। পরবর্তীতে ওই কবিরাজ যেটা আমাদেরকে বললো যে ও যখন আমার ভসে আসতেছে, ও যখন আসতেছে তখন দেখা যাচ্ছে যে পিছনে যে গাছপালা, মানে এটা একটা ভৌতিক, পিছনে যে গাছপালা ভেঙে ভেঙে একদম এদিক সেদিক উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তারপর ও মাঝে মাঝে এরকম সুরত নিতাছে যে একটা ভৌতিক, মাঝে মাঝে বাঘের সুরত নিতাছে, মাঝে মাঝে সাপের সুরত নিতাছে, মাঝে মাঝে বিড়ালের সুরত নিতাছে, এরকম একটা আকৃতি, হ্যাঁ ওই জিনটার এরকম একটা আকৃতিতে মানে ওই ওই কবিরাজের ভসে আসতেছে। তখন ওই কবিরাজকে জিজ্ঞেস করলো যে তুমি অত ছোট, তুমি ওকে কেন ধরছো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। তখন ওই জিনটা বললো যে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আমার ছায়ের মধ্যে একটা পাড়া দিছে, আর ওই পাড়াটা পড়ছে আমার ব্রেনে, আমার মাথার মধ্যে ওই পাড়াটা পড়ছে। তখন ভাইয়া যেটা হলো বলতেছে যে ও কোনো ক্ষতি করে না, ওকে তুমি ছেড়ে দাও। বলতেছে না আমি তো এমনিতেই ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো, ও আমার ব্রেনের মধ্যে মাথার মধ্যে পাড়া দিছে। তো বলতেছে দেখো ও এখনো ছোট, ওর একটা কেরিয়ার আছে, তুমি ওকে কোনো ক্ষতি করো না, তুমি এর বদলেতে যা চাও তাই দিবে। তখন বলতেছে যে না এটা হবে না, আমি ওকে মেরে ফেলবো, এটা সেটা, মানে অনেক ভৌতিক একটা ওই সময় আকৃতি ছিল। তো বলতেছে তুমি ওর জানের বদলতে যা চাও, হ্যাঁ মানে ওর জানের বদলতে তুমি যা চাও, ওই জিনটা ওই কবিরাজ বলতেছে তুমি তাই পাবে। তখন জিন বলল যে ঠিক আছে আমি একটা জিনিস চাবো, সেটা হচ্ছে গরু। হ্যাঁ গরু এই গ্রামের এক কোণারে জবাই করে ওই ওখানে রেখে আসতে হবে। বলতেছে যে এটা তো ওদের পক্ষে সম্ভব না, ওরা অনেক গরিব, এটা মানে বলতেছে। বলতেছে যে না ওই সময় বলতেছে যে তাহলে আমি ওকে মেরেই ফেলবো, এরকম একটা ইয়ে চলতেছে আর কি ওই কবিরাজের সাথে আর জিনের ওই দুজনের সাথে একটা চলতেছে। যেরকম আপনি আমি যেরকম কথাবার্তা বলতেছি এরকম ওই জিনের আর কবিরাজের সাথে একটা চলতেছে, ফাইট চলতেছে। তখন জিন বলতেছে যে আমি এটা মানতে পারবো না। তাহলে অনেক কিছু করার পরে জিনে বলতেছে যে আমাকে তাহলে গরু যদি না দিতে হয় তাহলে একটা খাসি দিতে হবে, আর খাসিটা হবে লাল, টকটকে লাল হতে হবে। কবিরাজ বলল যে এরকম খাসি তো পাওয়া অসম্ভব, হ্যাঁ গ্রামের মধ্যে স্বাভাবিক লাল খাসি তো অসম্ভব, কালো থাকতে পারে, সাদা কালো মিলিয়ে থাকতে পারে, এরকম বলতেছে যে না আমার লালই হতে হবে নয়তো বা হলুদ। বলতেছে যে দুইটা কালার তো হবে না, তুমি অন্য কিছু চাও, অন্য কালার চাও। তখন জিনটা বলতেছে যে ঠিক আছে আমাকে একদম কালো, হ্যাঁ কানগুলো থাকতে হবে একটু বড় বড়, কালো একদম কালো থাকতে হবে। তখন আব্বুকে বলল যে জিন ও আপনার ছেলেকে মেরে ফেলতে চাইতেছে, তো আমি বললাম যে কিছু দিতে, তো ওনার জানের বদলতে একটা কালো খাসি চাইতেছে, কালো হচ্ছে একদম কালো খাসি চাইতেছে, এটা কি আপনি রাজি হন? তাহলে আমি আপনার ছেলেকে বাঁচাতে পারবো, নয়তো অসম্ভব আমার পক্ষে, যেহেতু বাবা ছেলের একটা দত অবশ্যই থাকবে। বলল যে ঠিক আছে তুমি হা বলে দাও। তখন কবিরাজ হা বলে দিল। পরবর্তীতে আমার আব্বু একটা খাসি অনেক কষ্ট করে জোগাইছে, যেহেতু কালো আর কানগুলো থাকতে হবে বড় বড় ওই জিনের শর্ত অনুযায়ী। তখন কালো ওই যে খাসি ওই খাসিটাকে আব্বু অনেক কষ্ট করে জোগাইছে অন্য গ্রাম থেকে। হ্যাঁ আমাদের গ্রামে স্বাভাবিক অন্য পাশাপাশি গ্রামের দিকে খাসি পাওয়া যাবে না, গ্রাম অঞ্চল অন্য গ্রাম থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা খাসি মিলছে, আলহামদুলিল্লাহ একটা খাসি মিলছে। মিলার পরে তখন ওই খাসিকে ওইখানের গ্রামের এক কোণারে জঙ্গলের মধ্যে একটা কোণারে এরকম একটা যে ভৌতিক ওইরকম কোণারে রেখে ওইখানে জব করে রেখে আসছে। তারপরে বাসায় আসা দেখে যে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই সুস্থ এন্ড পরবর্তী তার কোন এরকম ক্ষতি হয়নি, ঠিক আছে।
এবং এটাই হচ্ছে
হ্যাঁ তো লাস্ট ঘটনা। তারপরে আমি যে ঘটনা ভাই একটা আরেকটা ঘটনা বলতে যাচ্ছি যদি অনুমতি দেন। তো এটা হচ্ছে আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কাকা একদিন মানে আমাদের গ্রামে গ্রামের মাহফিল বুঝিনি, তো গ্রামের মাহফিলে রাস্তাঘাট এদিক সেদিক আর একটু অন্যরকম একটা ভাব। তো কাকা আমাদের গ্রামে মাহফিল মানে মোটামুটি একটা বড় না আবার ছোট না এরকম মাহফিলে আমার কাকা যাচ্ছিল। প্রায় 3:30 থেকে এরকম 4টার মধ্যে আমার মাহফিল শেষ হয়, কাকা চলে আসার পথে যে আমাদের গ্রাম রয়েছে একটা খাল রাস্তা আর পাশাপাশি কিছু জঙ্গল ঘরবাড়ি এরকম। তো আসার পথে মানে মাহফিল থেকে বের হওয়ার সময় কয়েকজন ছিল কাকার সাথে, কয়েকজন ছিল 4-5 জন এরকম কয়েকজন ছিল। তো আস্তে আস্তে তাদের বাসা এরকম যাচ্ছে আর একজন করে কমতেছে, যেহেতু বাসা যে যার বাসা চলে যাচ্ছে। পরবর্তীতে 5-10 মিনিটের রাস্তার মতো কাকা একা আসতে হবে। তো কাকা ভিতরে ওইরকম ভয়টা না নিয়ে একাই রাস্তাগুলো পার হচ্ছে আর সাথে কেউ ছিল না। তখন রাত বাজে 4টার মতো এরকম রাস্তা কাকা আসতেছে। আসার পথে মানে যেটা দেখতে মানে কাকা যেটা দেখতে বলে যে তাল গাছ, তাল গাছের মধ্যে মানে দুপাশে রাস্তা, দুপাশে তো তাল গাছ থাকে সৌন্দর্যের জন্য। তো তাল গাছের মধ্যে দুপাশে মানে কাকা দেখ খেয়াল করলো যে এক পাশে এক ট্যাং এক পা, আরেক পাশে আরেক যে তাল গাছ ওই পাশে আরেক পা। তখন কাকা একটু নার্ভাস হয়ে গেল যে এটা কি দেখতে পেলাম, হঠাৎ চোখে বাসছে আবার হঠাৎ নাই। তো কাকা একটু ভয় পাইল, ভয় পাওয়ার পরে একটু দোয়া দরুদ পরে শোলটাকে বন্ধ করেনি, দোয়া দরুদ পরে সামনে গত লাগলো। কাকা বলবো সত্য মানে ওই যে দেখলো সাদা কালো চিপ, মানে সাদা একটা ওই সাদা জিনিসটা দেখতে পেলো, মানে ওটার তলে দিয়ে চলে গেছে, ভুলবশত চলে গেছে। তখন জিন ওই যে ছিল ওইটা একটু রেগে গেছে যে আমার পা পায়ের নিচে দিয়ে চলে গেছে, এটা স্বাভাবিক হয়। এরকম অনেক ঘটনা, ভৌতিক ঘটনা আছে যেটা মানে ভূতের সাথে যে ঘটনাগুলো ঘটে, যে জিনেরা খেপে না, ওদেরকে উস্কানি দিলেই ওরা খেপে। তখন কাকা ভুলবশত চলে গেছে, তখন ওই যে খাল ছিল, খাল খালের মধ্যে মানে কাকাকে আচ্ছা মতন মানে চুবাইছে ওই যে সাদা জিনিসটা ছিল। পরবর্তীতে জানা গেছে যে এটা একটা জিন, তো কাকাকে মানে আচ্ছা মতো চুবাইতেছে চুবাইতেছে ওই খালের মধ্যে, মানে একটা জিনটা দিয়ে মানে কাকাকে ধরছে, মানে একদম মেরে ফেলার মতো এরকম এরকম মানে একটা ইয়ে ছিল, চুবাইতেছে চুবাইতেছে ছাড়তেছে না কাকা, মানে ঘাটটা ঘুরাইতে দিতেছে না ওই খালের মধ্যে, মানে চুবাইতেছি মানে হঠাৎ ধরে এসে চুবাইতেছে। তখন কাকা মানে পুরাই মানে অন্যরকম অজ্ঞান হয়ে যাওয়ার মতো। তখন দূরে এক মসজিদের মধ্যে আজানের শব্দ শোনা যায়, আজানের শব্দ শোনা যাওয়াতে মানে আলহামদুলিল্লাহ কাকা একটু বেঁচে যায়, নয়তোবা ওদিনই কাকার জীবনটা চলে যেত, যেহেতু একা একা ওই রাস্তাটা ভালো ছিল না। তো ওই দিন মানে দূরে কোথাও মানে একটা আজানের ধ্বনি ভেসে আসে, তখন কাকাকে ছেড়ে দেওয়া হয়, কাকা ওই জায়গায় মানে সেলসিয়াস হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখন সকাল হলো, গ্রামের মানুষ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল যে আমার কাকা এখানে পড়ে আছে, একদম অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে একদম, তারপরে মানে নাক দিয়ে রক্ত পড়তেছে, এরকম একটা অবস্থা, মানে চুবাইছে তো এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে কাকাকে জিজ্ঞাসাবাদ করাতে এই আমাদেরকে এগুলা বলে। এটা ছিল আমার
শেষ ঘটনা। অলরাইট, মানে তিনটে ঘটনা শোনার জায়গায় চারটে ঘটনা আমরা শুনে ফেললাম। সো থ্যাংক ইউ সো মাচ সরোয়ার ভাইকে, এবং আবারও কোনো না কোনো একদিন তার সঙ্গে হলেও হয়ে যেতে পারে আমাদের ভূত স্টুডিওর মঞ্চে দেখা। এবং অনেকটা সময় পার হয়ে গেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাস্ট মোমেন্টে জাহানারা বেগম ছিলেন আমাদের সাথে, ফয়সাল ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, টিনটিন জয়েন করেছিলেন, সরকার মৌমিতা বলছিলেন মহাকালী থেকে তিনি শুনছিলেন, পলি আপু ছিলেন আমাদের সাথে এবং তিনি তার দুই সন্তানকে নিয়ে শুনছিলেন, থ্যাংক ইউ সো মাচ। সো ব্যাপারগুলো আসলে ওই যে সব মানে শুরুতে যেটা বলছিলাম যে আমাদেরকে খুব ইন্সপায়ার করে যখন আপনি বা আপনার পরিবার সবাই মিলে যখন একসঙ্গে শুনেন বা আমাদেরকে টেক্সটগুলো করেন বা কমেন্ট করেন, সেই ব্যাপারগুলো খুবই ইন্সপায়ার করে। সো থ্যাংক ইউ সো মাচ। আসছে পর্বে আরো বেশ কিছু ভয়ানক ঘটনা নিয়ে আমরা আসছি, ততক্ষণ পর্যন্ত জাগো এফএম এর সঙ্গেই থাকুন। এবং আগামী পর্বে যদি আপনি আসতে চান, সিরিয়াসলি বলছি, যদি নেক্সট এপিসোডে আসতে চান, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করুন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আপনার শুক্রবারটা খুব ভালো কাটুক, আপনার প্রিয় মানুষদের সঙ্গে চমৎকার কাটুক। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।